আসসালামু আলাইকুম। অদ্ভুতুরে 308তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন আজ আপনাদের সামনে আরো একটি ভয়ের এপিসোড নিয়ে। আর আজ সকালবেলা বেশ ভয়ের একটা ব্যাপার ঘটে গেছে। সকাল দশটার কিছু পরে, তখন কিন্তু ঘুমিয়েছিলাম, যেহেতু ফজরের পরে ঘুমাই, ঘুমের মাঝে হঠাৎ দেখলাম যে কেঁপে উঠলো সবকিছু। প্রচন্ড কাঁপুনি, এরকম কাঁপুনি আমি এর আগে কখনো দেখি নাই। আমাদের দেশে কোনো ভূমিকম্পে আমি এরকম কাঁপুনি টের পাইনি। যাই হোক, যখন এরকম ঘটলো তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, দোয়া পড়তে থাকি, কলেমা পড়তে থাকি। একটাই উপায় ছিল ওখানে বসে কলেমা পড়া, কারণ নিচে যেতে গেলেও বিপদ, আমি থাকি উপরে, ছাদে উঠলেও বিপদ। যাই হোক, এরকম একটা অবস্থার মাঝে দোয়া পড়তে পড়তে একসময় সব শান্ত হয়। আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই যেরকম ক্ষতি হতে পারত আমাদের দেশে, ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারত ভূমিকম্পে, সেটা হয়নি। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি। তো চলুন চলে যাই আজকের শোতে। চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তালহা নূর ময়মনসিংহ থেকে। তালহা তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। ঘটনাটি তালহা নিজের সাথে ঘটেছিল 80-এর দশকে। তালহা তখন একজন স্টুডেন্ট, তিনি তখন কেবল SSC পাশ করেছেন। তালহার বাবা আসলাম নূর তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি বেশ বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন। অনেক জায়গায় তিনি ব্যবসায় ইনভেস্ট করতেন। তো যেটা হয়েছিল, তালহার নানা বাড়ির কাছে একটা জায়গা, একটা গ্রামে আর কি গ্রাম, সেখানে তালহার বাবা কিছু জায়গা কেনেন, বেশ বড় একটা জায়গা কেনেন। এবং জায়গা কিনে তিনি প্ল্যান করেন সেখানে তিনি কি কি করবেন। এর মাঝে একটা বড় প্রজেক্ট ছিল তার, সেই জায়গায় তিনি একটি তিন চাকার ভ্যানের বডি তৈরি করার ফ্যাক্টরি দেবেন। মানে তিন চাকার ভ্যানগুলো যে আসে সেটার পেছনে কাঠের যে বডি তৈরি হয়, তখনকার সময় এটা হতো, এখনো আছে, এখন কমে গেছে এই যানটা, কারণ ওই যে সবাই মোটর লাগিয়ে চালান। তো সেই সময় তিন চাকার প্যাডল ভ্যান ছিল এবং এটার পেছনে কাঠের একটা বডি থাকতো, সেখানে মালপত্র নেওয়া হতো, মানুষজন যাতায়াত করত। যাই হোক, সেটার বডি তৈরির কারখানা, তালহার বাবার এই এই সেম ফ্যাক্টরি অন্য জায়গাও ছিল এবং তিনি চিন্তা করেন তিনি এটা দেবেন এখানে। এবং এই গ্রামটার মধ্যে পণ্য আনা নেওয়ার বেশ ভালো একটা পথ আছে সেটা তিনি জানতেন এবং এই কারণে এটা চাহিদাও আছে। তো যাই হোক, তালহার বাবা সেই ফ্যাক্টরি দেওয়ার জন্য একটা জায়গা নির্বাচন করেন। তিনি বড় একটা জায়গা কিনছিলেন, অনেক বড় জায়গা, তালহার নানা বাড়ির কাছে। কিন্তু তালহার নানা বাড়ি কিন্তু সেখান থেকে প্রায় দুইটা গ্রাম পরে পড়ে, মানে একেবারে একের সাথেই না, মানে প্রায় লাগোয়া একটা গ্রাম আর কি, দুইটা গ্রাম আছে মাঝখানে ছোট, তারপরে এই জায়গাটা। তো যাই হোক, তো তালহার বাবা সেই জায়গাটা কিনে নেন। কেনার পর তখন তালহাকে তিনি শেখাচ্ছেন তার ব্যবসার বিভিন্ন জিনিস এবং তিনি ডিসাইড করেন যে তালহাকে এটাতে এঙ্গেজ করবেন। তিনি তালহা যখন কলেজে পড়বে তখন সে একই সাথে এগুলো দেখাশোনা করবে এবং তিনি ডিসাইড করেন ওই গ্রামের পাশেই যে কলেজ আছে তার নানা বাড়ির পাশে সেখানেই তালহাকে ভর্তি করাবেন। তো তিনি তালহাকে নিয়ে গেছেন সেই জায়গা, পুরো জায়গাটা দেখাইছেন, তাদের ওই ব্যবসায় কি করবেন, কি প্ল্যান করছেন, কার সাথে আলাপ করছেন, সবকিছু তালহাকে সাথে রাখছেন তিনি। তো নিয়ে তালহাও বাপের বেশ ভক্ত এবং সে বোঝার চেষ্টা করতেছে তার বাবার জিনিসপত্র। তো শেষ পর্যন্ত তালহার বাবা তাকে নিলেন, বুঝাইলেন যে এই জায়গায় একটা বড় এটা কারখানা হবে, এই কারখানাটা এইভাবে এভাবে সেট আপ করবো, এরকম এরকম ব্যাপার, আর সব তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু তোমারে দিব। তার ছেলেকে বলে দেয় এবং বলে যে আমি দেখাশোনা কম করবো, আমি হঠাৎ আসবো, সপ্তাহে এসে দেখবো, তুমি কিন্তু এখন এগুলো দেখে উঠাবা। তো তোমার প্রথম কাজ হলো তুমি এখনই এসে এই লোকজন যে কাজ করবে তাদের সাথে যোগ দিবা, যোগ দিয়ে পুরো এই নির্মাণের সময়টা সাথে থাকবা তাদের, নির্মাণ হয়ে যাবে তারপর তুমি এখানে থাকার ব্যবস্থা করবা, এই ফ্যাক্টরির কোনা দিয়ে তোমার জন্য থাকার সব সিস্টেম করে নিবা, এগুলো তার বাবা তাকে বুঝায়। তো তালহা তার বাবার কথা মতোই কাজ করে, সেই যে তৈরি হয়, তখন সে আসতো ওই তৈরি হওয়ার সময়, যখন এই ফ্যাক্টরি মানে কি একটা বিশাল আড়তের মতো ঘর প্রথম তৈরি হচ্ছে সেখানে, এবং এই জায়গাটা একেবারে মানে বিস্তীর্ণ জায়গার মধ্যে, মানে তালহা যখন যেত মিস্ত্রিদের সাথে দেখতো কাজ করতেছে তারা, বেশ বড় ফসলের মাঠটা আছে, তারপরে তার বাবার কেনা জায়গা শুরু হয়েছে। তো সেইখানে একটা বিশাল প্রান্তর, সেই প্রান্তরের এক পাশে বেশ বড় জায়গা নিয়ে ওটা তৈরি হচ্ছে, মানে ওইখানে তার বাবার প্ল্যান যে সেই ফ্যাক্টরি হবে, সেই বডিগুলোকে লোড করে রাখা হবে এবং এক কোনায় ওই পরবর্তীতে তিনি এই ভ্যানের সাথে বডি সংযোজন করে করে সেগুলো তিনি বিক্রি করবেন বা চালান দিবেন ইত্যাদি ইত্যাদি আর কি, যাই হোক। এবং তারপরে তার আরো ইচ্ছা আছে যে ওই জায়গার আরো এক্সটেনশনে গিয়ে তিনি গোডাউন করবেন ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন প্ল্যান। তো সেই ঘর নির্মাণ হচ্ছে যেখানে এই ফ্যাক্টরি হবে, বেশ বড় ঘর। তো তালহা যে যে দেখে প্রতিদিন কাজ করতেছে বিভিন্ন মানুষ, প্রথম পর্যায়ে যে এই যা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব বেশি স্ট্রং ভাবে কিছু যে তৈরি হচ্ছে না, এখানে মোটামুটি বড় বড় গাছের গুড়ি এখানে গেথে, সেটা তালহা যে দেখছে বিভিন্ন গাছের গুড়ি, শুকনা গাছের গুড়ি গেথে গেথে বিশাল জায়গা আগে সিলেক্ট করে সেখানে ওগুলো পোতা হচ্ছে এবং তারপরে সেখানে বেড়া দিয়েই করা হলো এবং মাটির জায়গাটা ওইটা ফ্লোর করবে তারা, আর উপরে টিনের চাল, এই হচ্ছে সেটা। তো তালহা প্রতিদিনই আসতো, এসে এসে দেখতো নানা বাড়ি থেকে এসে এসে দেখতো। তো একটা সময় ওই জায়গাটা মোটামুটি একটা একটা মানে একটা চেহারা দাঁড়ায়, বেশ বড় একটা গোডাউনের মতো, আপনারা যারা গেছেন দেখছেন যেখানে নাকি গোডাউনের জিনিসপত্র ফার্নিচার যেখানে রাখা হয় ওইরকম অনেকটা বেশ বড় টাইপের। তো তালহা যে যে ওখানে দেখে দেখে দেখলো যে ওখানে একটা অবস্থা দাঁড়াইছে, তো তালহা চিন্তা করলো হ্যাঁ এখন আমার থাকার জায়গাটা এখানে ঠিক করা দরকার, যেহেতু বাপ বলছে এখানে থাকতে হবে আমার। তো সে ওখানে যে একদম কর্নারে সিলেক্ট করে ওইখানকার যে হেড মিস্ত্রি আছে যে নাকি এগুলো সবকিছু দায়িত্ব, তার সাথে কথা বলে যে এই কোনায় এইভাবে করে একটা পার্টিশন দিয়ে এইভাবে এইভাবে করে রুম করে দিবে আমারে, মানে মোট কথা যে পুরা ইসের মধ্যে পুরো গোডানের মধ্যে আলাদাভাবে একটা অংশ পার্টিশন দিয়ে এইভাবে করে করে দিবা, এখানে আমার রুম হবে, এখানে আমি থাকবো। তো গোডাউনের যে কাজ করতেছে সে মূল যে মিস্ত্রি, সে কিন্তু এতদিন জানতো না যে তালহা এখানে থাকবে, সে তারে বলে ভাই একটা মানে তাকে ভাই ভাই করে বলতো যেহেতু সে মানে এখানকার মালিকের ছেলে, ও যদিও তার থেকে সিনিয়র, তা বলে ভাই একটা কথা, আপনি এখানে থাকবেন এটা তো জানতাম না। বলে কেন, কই এখানে আপনি থাকতে পারবেন, কই জায়গা তো ভাই ভয়ের জায়গা, ভয়ের জায়গা মানে আপনি জানেন এই জায়গার পাশ দিয়ে যে পুরনো কবরস্থান, এটা এটা অনেক ভয়ের জায়গা, এখানে মানুষ ভয় পায়, এখানে বলছে এখানকার কবরস্থানে যে কেয়ারটেকার আছে সেও বলছে এটা ভয়ের জায়গা, এখানে সাবধানে থাকতে হয়, আমাদের মিস্ত্রি একটা তুইলে নিয়ে ফালা রাখছিল এখানে। তো তালা হেসে দিছে, বলে কি কন না কন মিয়া, মিস্ত্রি এখান থেকে তুলে নিয়ে কে ফালাইছে, ওই দেখেন হাইটটা হাইটটা নিজে গেছে ওদিকে যা পড়ছে, আরে আজব কথাবার্তা, জায়গাটা কত সুন্দর দেখছেন আপনি, আসেন আসেন এদিকে আসেন দেখেন, ডাইকে নিয়ে দাঁড়া করতেছে। তো ওই হেডমিস্ত্রি যে বা কন্ট্রাক্টর যে, সে বুঝছে যে তালহা আসলে এইসব খুব একটা আমল নেয় না, বলে যে ভাই আপনার বয়স কম তো বুঝেন না, আপনার সাথে কজন থাকবো এখানে। তালহা কেন কজন থাকা লাগবো, কে আমি একাই থাকুম, এখন মালপত্র যখন থাকবো না তখন আমি একাই থাকুম, আর কারে রাখবো, যখন মালপত্র আইবো তখন পাহারা দেওয়ার লোক থাকবো, হেল্পার থাকবো, বাট এখন আমি একাই থাকবো, অসুবিধা কি। বলে না না একা থাইকেন না ভাইজান, আমি আপনারে বললাম থাইকেন না, ভালো না জায়গাটা, আমি নিজেও অনেক উল্টাপাল্টা এরকম মানে ভাব দেখছি এখানে, আমি রাত্রে বন্ধ ছিলাম তো এখানে অনেক। তালহা এতটা গায়ে নেয় না, সে বলে যে আরে আমার রুম বানান, এই কর্নারে না নিলে হয় না রুমটা, কে কর্নারই তো ভালো, আমি কি এখানে মাঝখানে রুম বানাবো নাকি এখানে, মানে তালহা একটু মানে মানে একটু মানে রাগ করে বলে যে মাঝখানে রুম নিবো নাকি, এটা যেহেতু এখানে গোডাউন হবে জিনিসপত্র থাকবে, একদম কর্নারে আমার রুম। তো বলে কেন আপনি মানা করেন কেন? ভাই কর্নার মানে তো আপনার একদম মানে বর্ডারে, এরপরে কিন্তু কবরস্থানের বাউন্ডারি শুরু দেখেন। আর আপনাদের এই ঘরটা দিয়ে কিন্তু বাউন্ডারি, ওরা কিন্তু বাউন্ডারি আগে দেখেন অনেক পুরনো বেড়ার ছিল, ছিল না তো? কন্ট্রাক্টর বলে আসেন আপনার কবরস্থানটা একটু দেখাই। তো তালা হেঁটে যায়, গিয়ে দেখে যে তাদের যে এই যে কারখানা হচ্ছে তার পাশেই যে জায়গাটা, এই দুই এক ফিটের মতো একটু ছোট্ট জায়গা, একটা নালার মতো আছে, নালার পর থেকেই একেবারে পুরনো বেড়াটা দেওয়া, মানে ওখান দিয়ে ঢোকা যায় আরকি। তো ঢুকে গেল সেই তাদের কন্ট্রাক্টর ঢুকে গেল তাকে নিয়ে, নিয়ে দেখতেছে বিস্তীর্ণ পুরনো কবর, মানে অনেক পুরনো কবর, এবং সেই জায়গায় বেশ মনে হয় মানে নামি মানুষেরও কবর ছিল, কারণ এখানে নাম ফলক দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে ওই যে কংক্রিট টাইপের যে অনেক পুরনো স্যাঁতস্যাঁতে এই হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে এরকম দূরে দেখা যাচ্ছে, এবং কেমন জানি খা খা একটা পরিবেশ। তালহার কাছে একটু অস্বস্তি লাগে, এবং তখন শীতকাল তো অনেক গাছের পাতা ঝরে গেছে, কেমন জানি লাগতেছে কবরস্থানটা। তো তালহা তারে বলে, আরে ভাই শুনেন, এই যে শীতের রাত, এখন তো শীত পড়ছে বুঝছেন না, বেশ ঠান্ডা, রাইতে তো আরো ঠান্ডা পড়ে, আপনার মিস্ত্রি হয়তো এখানে বসেছিল, ওই তালের রস টস খাইছে আর কি, ঘুরতে গেছে ভাব, তার হয়তো জল বিয়োগ করার প্রয়োজন পড়ছে, ওখানে গেছে ভয় পাইছে, এই আপনারা এই শুরু করছেন, এই কিছু না, কবরস্থান ভাই, আর শীতকালে এরকম দেখলে এমনিই লাগে কবরস্থান, এখানে মনে হয় না আশেপাশে কোনো কবর হয়, কারণ নতুন কোনো কবর দেখতেছি না। তো কন্ট্রাক্টর বলে যে ভাই আপনার বলার দরকার ছিল, বললাম, কর্নারে নিছেন আপনার রুমটা, এটা কিন্তু পাশেই একদম, যাক আমার বলার ছিল, আমি বললাম সাবধানে থেকে না, একলা থাকেন না আসলে, এই বলে তারা চলে আসে। তো তালহা এর মাঝেই কয়েকদিন যায় কন্ট্রাক্টর কাজ করে, সে তার মতো তার ঘরের জায়গাটা বানায় নেয়, মানে কোনায় পার্টিশন দিয়ে তার একটা রুম, মানে তার জিনিসটা হচ্ছে বিশাল একটা এরকম কি বলে ওইটারে ওয়্যার হাউসের মতো একটা ঘর, এবং কাঁচা বাঁশের গন্ধ চারিদিকে, কারণ বাঁশের বেড়া দিয়ে করা আর কি, চারিপাশে কিন্তু ওখানে টিনও দেয় না, বাঁশের বেড়া দেওয়া হয়েছে, বড় বড় খুঁটি পেতে, গাছের শুকনো খুঁটি পেতে, তার সাথে বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে একদম লম্বা করে তৈরি করা হয়েছে, বেশ বড় একটা ঢালা ঘর, এবং তার উপরে টিনের চাল, আর কর্নারে ভেতরেই ওই বেড়া দিয়েই একটা আলাদা পার্টিশন করে একটা ঘরের মতো করে দিচ্ছে, দরজা লাগাই দিছে। তো সেইখানেই তালহা তার মতো এখানে একটা চৌকি, তারপর একটা টেবিল, একটা আলনা, এগুলো রেখে তার রুম বানায় নিছে, এবং সে ঘরের কোন একটা স্টোভ রাখছে, যাতে সে চাইলেই নিজে কিছু বানাইতে পারে, চা টা এগুলো তৈরি করতে পারে। তো যাই হোক, সে মানে যথাসময় তার নানা বাসার থেকে জিনিসপত্র এনে এখানে উঠে গেল, এবং তার বাবাকেও সে খবর দিয়ে দিল লোকজনের মাধ্যমে যে সে উঠে গেছে এখানে, কোনো চিন্তা করতে না। আর এই গোডাউনে তার বাবাকে বলছে যে যত তাড়াতাড়ি পারে যাতে একজন হেল্পার পাঠায়, কেন ওই যে শুনছে লোকের কাছে জায়গাটা সুবিধার না, এবং সে একা থাকলেও এত বড় জায়গায় যদি কিছু চুরি হয়, যদিও এখানে এখন তেমন কোনো মালপত্র নাই, তারপরও মানে কেমন জানি লাগে, কারণ তালহা নিজে ঢুকে দেখছে যে এই বড় বেড়া টেড়া লাগানোর পরে সামনে যে বড় দরজাটা দিছে ওইটা, ওইটাও একটা কাঠের ফোল্ডিং দরজা আর কি, মানে গ্রামে ওই সময় তো আসলে এত ভালো এরকম হইতো না, মানে ফোল্ড করা করা, যেমন শহরে থাকতো না যে দরজাগুলো সুন্দর বা পুরান ঠকায় গেলে দেখা যায়, ওই টাইপেরই ফোল্ডিং দরজা, মানে কয়েক পাশে পাশে ফোল্ড হয়ে এরকম লাগে, আবার টেনে লাগায় দেওয়া যায়। তো সে যখন দেখছে যে ওখানে ঢোকার পরে রাতের বেলা হারিকেনের আলো, এখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ আশির দশক তখন ওই জায়গায় ইলেকট্রিসিটি আসে নাই, হারিকেনের আলো মানে একেবারে নিতান্ত কম মনে হয়, এত বড় জায়গাটা, এত বড় একটা গোডাউনের মতো এবং ফাঁকা, হারিকেন নিয়ে ঢুকলে মনে হয় কি সামান্য একটু জায়গা আলো হয়েছে। তো সাথে টর্চ লাইট রাখতে হয়, টর্চ লাইট মেরে হারিকেন নিয়ে তারপর যাইতে হয়, আর তার কাছে কেমন একটু গা ছমছম করে, মানে ওই জায়গাটা দেখছে সে। তো সে যখন ওখানে থাকা শুরু করলো, তা তার বাবাকে বললো যে, বলে পাঠাইলো মিস্ত্রিদের দিয়ে, যা যাতে তার বাবা এখানে হেল্পার পাঠায় তারে। তো বলে সে উঠে গেছে প্রথম দিন, এবং তার সব নিয়ে আসে নানা বাড়ি থেকে, হারিকেন টারিকেন তার যা যা জিনিস সব নিয়ে আসছে, উঠছে। তো প্রথম দিন দিনের বেলা তার সাথে ওই যে মিস্ত্রিদের মধ্যে দিয়ে একজন গল্প গুজব করছে, করে তাকে জিজ্ঞেস করছে যে স্যার এখানে থাকবেন খাইবেন কেমনে কি, কয় যে এখন খামু কেমনে, এখন যে বাজার থেকে খেয়ে দেয় আসমো, এসে এখানে রাতটা থাকুম, আর পরে তো লোক আসবে একজন, ওই দেখি রান্না বাড়া কিছু করবো, ওরে দিয়েই ওর তো হেল্পার, ওই ঠিক করবে কি করবে, এগুলো বলে মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে ওই দিন দুপুরের গল্প শেষ করে তালহা বসে আছে। তখন বিকাল হয়ে গেছে, তখন মানুষজন চলে গেছে তার ওখান থেকে। তো তার কাছে কেমন জানি একটু লাগতেছে, কারণ সারা ঘরটার মধ্যে, পুরো জায়গাটার মধ্যে কেমন জানি বাঁশের গন্ধ, মানে যে বাঁশের বেড়া দিয়ে বানানো না, বাঁশগুলা তো নতুন করে বেড়া তৈরি করছে, ওগুলার কেমন একটা গন্ধ ঘরের মধ্যে, মানে একদম মানে তার কাছে এটা বিরক্ত লাগতেছে। আর কিচ্ছু করার নেই, খা খা করতেছে, এবং ঠান্ডা তো আরো ঠান্ডাটা বেড়ে গেছে। এবং ওই পাশে তো খোলা প্রান্তর, কবরস্থানের দিক দিয়ে খোলা গাছগাছালি আছে, পিছনের দিকে অনেক খোলা জায়গা, ডানেও খোলা জায়গা, এবং সেখানে হু হু করে বাতাস এসে জায়গাটা ঠান্ডা করে ফেলতেছে। যদিও বেড়ার মধ্যে তারা ওই সময় কিভাবে তৈরি করতো, প্লাস্টিকের মতো দিয়ে, পলিথিনের মতো দিয়ে দিতে হয়তো, যেটার জন্য বাতাসটা ওইভাবে ঢুকতো না, কিন্তু তারপরও বেশ বাতাস ঢুকতেছে। তো তাহলে চিন্তা করলো রাতের বেলা খবর আছে। তো এর মাঝে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলো, তাহলে চিন্তা করলো যে আমি যাই, বা যাই বাজারে যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আসব, এসে মানে ঢুকে যাই, আর সাথে করে বিস্কিট টিস্কিট কিছু কিনে আনি যাতে রাতে খাওয়া যায়। তো সবকিছু সে প্ল্যান করে সে যখন বেরোইতেছে ওই বাসার থেকে বা ওই আড়ত থেকে, তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সময় সে হাতে তার ওই যে টর্চ লাইট নিয়ে তালা মেরে বের হয়ে গেল। তো হেঁটে হেঁটে চলে গেল গ্রামের বাজারে, এবং ততক্ষণে অলরেডি সন্ধ্যা। গ্রামের বাজারে যে একটু সেই দোকানপাটে ঘুরল, বিভিন্ন জিনিসের দাম টাম দেখলো, এবং ব্যবসার আইডিয়া গ্যাদার করার চেষ্টা করলো, বাপের সাথে আলাপ করবে, সেও খুব করিতকর্মা ছিল আর কি। এরপরে হোটেলে ওখানে খুঁজে সে হোটেলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে সে চিন্তা করলো শরীরটা ম্যাজম্যাজ করতেছে। তো ভাতের হোটেলে যাওয়ার আগেই তালহা দেখছিল ওই হোটেলের পাশেই একটা সেলুন আছে, মানে হোটেল থেকে একটু ওই পাশেই, এবং সেখানে কয়েকজন মানুষ চুল কাটাচ্ছে। তো সে তখনই ভাবছিল যে আমারও তো চুল কাটা দরকার, তো এই চিন্তা করতেছিল। তো খাওয়ার পর যখন বেরোলো যে একটু শরীরটা কেমন ম্যাজম্যাজে লাগতেছে, তো সে ভাবলো যে এখনো তো সময় আছে, কেবল না সন্ধ্যা হয়েছে একটু, মানে রাত হচ্ছে 7:30 বাজে এরকম, তো যাই গিয়ে ওই সেলুনে চুলটা কাটায় ফেলি আর একটু মাথাটা বানায় নেই, মাথা বানায় তারপরে যাই, এই চিন্তা করতেছে। করতে করতে সে সেলুনের কাছে গিয়ে দেখলো যে ওখানে মানে বন্ধ হওয়ার দশা, মানে মানুষজন চলে গেছে, ওখানে যে খুরুকার আছে সে সব গোছায় ফেলতেছে। তো সে যে বললো যে ভাই আমি একটু চুল কাটাইতে চাই, তো লোকটা অনিচ্ছা সত্ত্বেও বললো আচ্ছা আসেন। আর অন্ধকার তো আসলে সেখানে তো এতটা আলো নাই, তখন ওই বাজারেও কিন্তু অনেকে জ্বালাইতে হচ্ছে ওই যে জেনারেটর দিয়ে আলো জ্বালাইতো বড় বড় দোকানগুলোতে, আর সেলুনেও এখানে একটা কানেকশন ছিল লাইটের, বাট এই রাতে সব বন্ধ করে দিছে, খাওয়ার হোটেলের পাশে জেনারেটর বন্ধ হয়ে গেছে। তো ওইখানে হারিকেন জ্বালায় তার চুল কাটালো, তো বেশ ভালোই লাগতেছে আসলে, খারাপ লাগতেছে না। তালহা চুল কাটাচ্ছে এবং গল্প করতেছে খুরোকারের সাথে। তো খুরোকার বলতেছে আপনারে তো আগে দেখি না এরকম এরকম, তো বলতেছে যে আমার নানা বাড়ির পাশে, পরিচয় দিল তার নানার নাম বলল। তো খুরোকার চিনল, তো বলে এইখানে, বলে যে এই যে আপনাদের এই গ্রামের এইখানে আমার বাবা অনেক জায়গা জমি কিনছে, মানে ব্যবসা ট্যাবসা দিতেছে, এই ঘটনা। তো বললো আচ্ছা আচ্ছা, ওইখানে নতুন একটা ই বানাইতেছে দেখছি বড় একটা, বলে হ্যাঁ ওই যে আমাদেরই ওইটা, ওখানে গোডাউন, এখানে আমরা ওই ভ্যান তৈরি করবো আর কি, ভ্যানের বডি বানাবো। তো বললো কিন্তু ওই জায়গায় তো ভাই ওই খবরস্থান আছে, বেশ ভয়ের ওই জায়গায়। বলে কিসের খবরস্থান ভয়ের? তো ভাই ওই যে আপনাদের যে গোডাউন বানাইতেছেন এর পাশে কিন্তু কবরস্থানটা অনেক ভয়ের, ওইখানে এটা অনেক পুরনো কবরস্থান, এই গ্রামেরও আগের থেকে ছিল এটা, আমার দাদা জন্ম হয়ে কবরস্থান দেখছে, বেশ অনেক পুরানো, আর ওইখানে অনেক মানে মানে কবর আছে, ওইখানে যে কবরগুলার নাকি মানুষজন ভয় পায়, মানে ওই কবর থেকে দেখে যে মানুষ উঠে আসছে, এরকম এরকম ব্যাপার স্যাপার আছে। তো তালহা হাসে হেসে বলে কি বলেন আপনি ভাই, ভয় দেখান আমারে? তো বলে যে না না আসলে আপনাদের সত্যি কথা বললাম, আমরা যেটা মানি আর কি, এবং ওদিক দিয়ে কিন্তু রাইতে কেউ যায় না, এখন আপনার আব্বা কারখানা দিছে ওখানে, আপনি কি ওইখানেই থাকবেন? তখন বলে যে হ্যাঁ, আপনার সাথে লোক আছে না? তখন বলছে না আমার কাছে লোক নাই, আপাতত আমি একাই থাকবো, তবে লোক আসতেছে দু একদিনের মধ্যে। তো তাহলে এগুলো বলার সময় একটু অস্বস্তি ফিল করতেছে, কারণ সে ইনফরমেশন দিতে চায় না ওইখানে যে সে একলা থাকতেছে কিনা, এটা তার কাছে মানে নিরাপদ মনে হয় না মানুষকে জানানো, কারণ ওই গ্রামে সে নতুন। তারপরে সে বলে বসছে কথাটা, তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে থাকেন, কারণ তার কাছে মনে হয়েছে কৌরকার লোকটা ভালো, এরকম মনে হয়েছে। বলছে যাক সাবধানে থাকেন ভাই, আমি মনে করি যে জায়গাটা সুবিধার না, আমি মনে করি কি জানে গ্রামের মানুষজন। তো যাই হোক, তাকে এই চুল টুল কাটার পরে, মাথা ব্যথা বানানোর পর তালহাকে সে বলে যে ঠিক আছে শেষ। তো তালহা তাকে একটা মোটামুটি মানে তার এই চুল কাটার টাকা ছাড়াও একটা সম্মানী আরো বেশি দিয়ে সে ওখান থেকে চলে আসে। তো তাহলে যখন বেরিয়েছে দেখতেছে যে বেশ অনেক সময় চলে গেছে আসলে চুল কাটতে, মাথা বানাইতে, এবং সে এই যে গল্প করছে অনেকক্ষণ চলে গেছে, পুরো গ্রামের বাজার ফাঁকা হয়ে গেছে, এবং সেখানে কোনো মানে ওই যে জেনারেটর যে সব দোকানে চলতো, জেনারেটর তো বন্ধ করে দিচ্ছে, আলো নাই, পুরো অন্ধকার জায়গাটা, এবং যাদের কুপি হারিকেন জ্বালাইছিল তারাও নিভাই ফেলছে। তো সে হাঁটা ধরল, হেঁটে হেঁটে আসতেছে, রাস্তার মধ্যে চলে আসছে অনেক দূর। এসে দেখতেছে যে আকাশে জ্যোৎস্না হয়েছে, বেশ আলো পড়ছে, সুতরাং টর্চ লাইট জ্বালানোর কোনো দরকার নাই। একসময় সে চলে আসলো তাদের সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে সোজা গিয়ে তার যে তাদের যে কারখানা সেখানে। তো হাঁটতে 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 আসতেছে দূর থেকে অন্যরকম লাগতেছে, এবং সে ওই যে ফাঁকা জায়গায় চলে আসছে, এবং একটা জায়গায় সে দেখতেছে বেশ খোলা প্রান্তর, অনেক দূর মন্দ জায়গা। তো সে দেখে বেশ ভালোই ফিল করতেছে, মনে মনে চিন্তা করতেছে, বাহ আমার বাপ কিনা ফেলছে এই জায়গা, মানে পুরোটাই তো আমাদের, মানে সে অনেক বৈষয়িক ছিল আর কি তালহা। তো হাঁটতে হাঁটতে তার ফ্যাক্টরিটা দেখা গেল দূর থেকে, তাদের কারখানা দূর থেকে দেখতেছে বেশ বড় একটা স্থাপনা, বিশাল একটা জায়গা। তো সে চলে আসলো তার কারখানার কাছে, এসে দাঁড়ায় আছে দরজার সামনে। তার কাছে বেশ অন্যরকম লাগতেছে, অন্যরকম লাগার কারণ হচ্ছে এই যে কবরস্থান নিয়ে অনেক কিছু শুনছে, সেই কবরস্থানটা কিন্তু তার এই কারখানার পাশেই, এবং ওই জায়গাতে মানে প্রচন্ড স্ট্রং ঝিঝিপোকার শব্দ আসতেছে, আর বেশ শীত। সে নিজে সোয়েটার পরা, তার উপর একটা হাফ সোয়েটার পরছে, আবার শাল জড়াইছে, মাথাটাও সে মানে ঢেকে রাখছে এটার জন্য। তো সে আস্তে করে দরজার তালাটা খুললো, খট করে, তালা ঠান্ডা হয়ে আছে বরফের মতো। তো তালা খোলার পর ভিতরে একটা গ্যাঁচ করে শব্দ হয়ে যে দরজাটা খুলছে, তার কাছে কেমন ভয়ঙ্কর লাগা শুরু করলো, কেন জানি ভয় পাওয়া শুরু করলো তাল্লা অনেক। এই যে মানুষের কাছে জিনিসগুলো শুনছে, এটা তার মনে একটা চাপ ফেলছে। আর এছাড়া তার মনে হচ্ছে কি যে ওই ঘরের মধ্যে তার জন্য কেউ অপেক্ষা করতেছে, তার কাছে এরকম লাগতেছে। তো সে টর্চ লাইট ফেলছে ভিতরে, তার টর্চ লাইটের আলো তো এক জায়গায় ফোকাস হয়ে পড়ে, তো ফোকাস হয়ে যে জায়গায় পড়তেছে আশেপাশে তো অন্ধকার। তো এদিক ওদিক ফার্স্টে দেখলো পুরো জায়গাটা খা খা করতেছে, এবং এত বড় একটা মানে ঘর, মানে কারখানা ওইখানে মনে করেন যে প্রায় 100টা বা 50টা ভ্যান রাখা যাবে এরকম বড়, মানে দুই পাশে এরকম। তো এর মধ্যে মানে এখান থেকে তার যে তার যে রুমটা করছে সেটার মনে হচ্ছে একদম ছোট এখান থেকে, মানে এত দূরে। তো সে ঢুকলো, ঢুকে দরজাটাকে আবার টেনে লাগাইলো, লাগানোর পরে আরো মানে অসহায় লাগতেছে কেমন জানি, তার কাছে মনে হচ্ছে সে কোন একটা ফাঁদে পড়ছে। তো যাই হোক, সে টর্চ লাইট মেরে মেরে হেঁটে আসতেছে, বড় ওয়্যার হাউসের মতো আর কি। আর এই যে বাসের এই গন্ধটা একদম মানে অ্যানোয়িং লাগতেছে তার কাছে, এর মধ্যে বুঝতে পারতেছে যে শীতটা আরো পড়বে, আর টিনের চাল তো উপরে ঠান্ডাতে ঘেমে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে একসময় আসলো তার রুমের কাছে, রুমটা খুলে ভিতরে ঢুকলো। রুম খুলে ঢোকার পরে একটু মনে হলো যে স্বস্তি পেল, মানে একটা ছোট্ট মানে এত বড় একটা খোলা জায়গার থেকে একটা ছোট্ট জায়গার মধ্যে সে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পর একটা স্বস্তি পেল, স্বস্তি পাওয়ার পর সে তার ফ্ল্যাশ লাইট মানে রেখে হারিকেন টারিকেন জ্বালায় বসলো, একটু আলো হয়েছে তার কাছে একটু শান্তি। লেপটাকে মেলে ফেললো যে লেপের মধ্যে ঢুকে যাবে। আর সে একটা ট্রানজিস্টার নিয়ে আসছিল, ট্রানজিস্টার বলতে একটা টু ইন ওয়ান যেটাকে বলে, ক্যাসেট এবং রেডিও, সেটা সে নিয়ে আসছিল, তার নানার বাড়িতে রাখা ছিল তাদের। তো সেখানে সে ক্যাসেট, অডিও ক্যাসেট, সেটা সে তার পছন্দের ক্যাসেট, সেটা লাগায় ব্যাটারি লাগানো ভিতরে। তো ব্যাটারি লাগায় সে প্লে করলো রাতের বেলা। আসলে রিক্রিয়েশন বলতে তখনকার মানুষের তেমন কিছু ছিল না, আরো গ্রাম তো এরকমই। তো গান শুনতেছে বেশ সাউন্ড দিয়ে, তার ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লেপের মধ্যে ঢুকে সে গান শুনতেছে, তার ভালো লাগতেছে, এবং মোটামুটি সাউন্ডটা সে দিয়েই রাখছে, ভালোই সাউন্ড দিছে এখানে, এবং বেশ এনজয় করতেছে। এর মধ্যে সে তার মানে পছন্দের বই বের করে পড়তেছে হারিকেনটার আলোতে, আর তালার একটু সব ছিল, একটু রাত জেগে থাকতো সে। তো এরকম সময় হঠাৎ ড্রিম করে তাদের টিনের চালে কিছু একটা এসে পড়লো, মানে খুব জোরে ড্রিম করে পড়লো। তো তালা কেঁপে উঠছে ভয়, দেরি যে কি পড়লো। তারপর একাধিকবার ড্রিম 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 শব্দ হইতেছে তাদের টিনের চালে, এবং একটু পর তার বেড়ার মধ্যে এসে লাগতেছে, মনে হইতেছে যে মানে বড় বড় মানে ইট বা ঢেলা কে উড়ায় মারতেছে। এগুলো এসে তার বেড়ার মধ্যে লাগতেছে, টিনের চালে লাগতেছে, তার জানালার মধ্যে এসে পড়লো। তার একটা জানালা ছিল এক পাশে, সে জানালা রাখছিল খুলতে, কিন্তু ওই জানালা সে ভয়ে খুলবে না, সে চিন্তাই করে নিয়েছিল, কারণ জানালাটা হচ্ছে ঠিক কবরস্থানের দিকে মুখ করা। জানালার মধ্যেও লাগলো, এরকম একাধিক ধাপ ধাপ ধুম ধাম পড়া শুরু করছে, মানে ইটের বৃষ্টির মতো একদম, পুরা মনে হচ্ছে মাটির ঢেলার বৃষ্টি হইতেছে তার এখানে। তো তালহা তাড়াতাড়ি ভয় পেয়ে সে প্রথম তার ক্যাসেটটা বন্ধ করে দিছে, অডিও ক্যাসেটটা স্টপ করে দিছে। তো গান বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই আস্তে করে কমে গেল ঢিলটা, ধুমধাম করে পড়তেছিল, আবার মানে ওই যে দুই একটা ছোট ছোট পড়ে থেমে গেল ঢিলটা। তো তালহা চিন্তা করলো ঘটনা কি, এটা কি গানের জন্য হইল। তো সে আবার কিছুক্ষণ ওয়েট করে, ভয় কিন্তু বুক কাঁপতেছে, আবার সে প্লে দিল। গানটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার শুরু হইল এরকম ঢিলের বৃষ্টি, ধুমধাম এসে লাগতেছে। তো সাথে সাথে সে গান বন্ধ করে দিল। গান বন্ধ করার পর আবার কিন্তু তার সেই ঢিলের বৃষ্টিটা মানে থেমে গেছে। তো তালহা বুঝলো যে সেই গান চালানোর জন্য এটা হচ্ছে। তখন তার মনে উকি দিচ্ছে যে আসলেই কি এখানে ভয়ের কোনো ব্যাপার স্যাপার আছে এরকম। তো সে চিন্তা করতে করতে চিন্তা করলো, না জেগে থাকাটা উচিত না, আমি ঘুমানোর চেষ্টা করি। এটা চিন্তা করে সে চুপচাপ ওই ক্যাসেট প্লেয়ারটাকে বন্ধ করে এক পাশে রাখছে, রেখে হ্যারিকেনটাকে কমায় দিছে, বন্ধ করে নাই, একদম কমায় দিয়ে সে তার বিছানার নিচে রাখলো যাতে হালকা একটা আলো ছড়ায় বাট রুমটা অন্ধকার থাকে। লেপ মুড়ি দিয়ে সে শুয়ে পড়ল, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, তার ঘুম ঘুম চলে আসছে, মানে চোখে ঘুম চলে আসছে কারণ হাঁটা চলা করছে এত দূর গেছে আসছে। হঠাৎ করে তার মনে হলো তার যে এই যে পুরো ভিতরের যে কারখানাটা এটার মধ্যে কেউ দাবাদাপি করতেছে, মানে লাফালাফি দৌড়াদৌড়ি এরকম শব্দ পাচ্ছে, সে পুরোপুরি মনে হচ্ছে যে কোলাহল টাইপের। এবং এক পর্যায়ে মনে হলো কেউ কথা বলতেছে, দৌড়াদৌড়ি যেন ফুটবল খেললে যেরকম করে গ্রামের ছেলেপেলেরা সেরকম একটা ভাব মনে হচ্ছে যে ফুটবল খেলার মতো সাউন্ড করছে দৌড়াদৌড়ি এবং ধুপতাপ তুপতাপ মাটির মধ্যে শব্দ পাচ্ছে। একটু পর মনে হলো কেউ কিছু বলল ওদের মধ্যেই কথাবার্তা বলে কোন একটা সলা পরামর্শ হলো, সেই কিন্তু এখান থেকে কান দিয়ে শুনতেছে কেন নিশুতি রাত তো। এরপর আস্তে আস্তে সে শুনল যে এই কথাগুলো ফিসফিস করতে করতে তার যে দরজাটা বেড়া ওইটার কাছে চলে আসছে, মানে তার রুমের দরজার কাছাকাছি চলে আসছে, মানে শব্দটা মনে হইতেছে কথা বলতে বলতে ফিসফিস করতে করতে তার রুমের দরজার কাছে আসতেছে সলা পরামর্শ করতে করতে কয়েকজন, এর মধ্যে হালকা হালকা হাসির শব্দ আছে, মনে হচ্ছে খুব মজা পেয়ে আসতেছে কেউ, খেক 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 খেক। তো তালহা চিন্তা করলো আমি একটা বড় বোকা, আমি সেলুলের লোকটারে কেন বললাম যে আমি এখানে একা থাকবো, নিশ্চয়ই এই লোক কোন একটা ফন্দি ফিকির করে গ্রামে তো এটা হয় আমারে ভয় দেখানোর চেষ্টা করতেছে বা কোন একটা ব্যাপার তো আছেই, এবং অনেকে গ্রামে এরকম করে নতুন মানুষকে সেটেল হইতে দিতে চায় না। তো সে আবার একটু মনে মনে একটু মানে নিজেরে ভাবলো বোকা, আবার সে রাগও ফিল করল। তো সে চিন্তা করতেছে কি করবে, হঠাৎ তার মনে হল যে তার বিছানার নিচে শাবল আছে একটা, ওই যে মিস্ত্রিরা কাজ করছে শাবল রাখছে। তো সে আস্তে করে বিছানা থেকে মানে একটু গড়ায় সাইডে গিয়ে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলো, দেখলো শাবলটা আছে, শাবলটাকে সে টেনে সামনে রাখলো, মানে তার চোখের সামনে রাখলো চাইলেই যাতে সে বের করতে পারে লোহার শাবল আর কি। এই সময় সে ওই কণ্ঠগুলো শুনতেছে হালকা হালকা হাসি এরকম এরকম করতে করতে তার গেটের কাছে, এবং তারপর সে শুনলো তার রুমের যে দরজাটা কাঠের দরজাটা ওইটার মধ্যে ধাক্কা দিচ্ছে খড়খড় করে খড়খড় করে, তার ওই যে ওটা যে লাগাইছে যে কিড়কিটা সেটা নড়তেছে এরকম, মানে খুব ভয় পেয়েছে আসলে তালহা, প্রচন্ড ভয় পেয়ে গেছে, চিন্তা হচ্ছে মানে কে এটা। আরেকবার তার মনে হলো যে ওই সেলুনের লোক মনে হয় লোকজন এনে, তো চিন্তা করলো বাইরে যে ঢুকছে কেমনে, আমি তো বাইরের দরজাটাকে মানে ভিতরে ঢুকে লাগাই দিছি আবার তালাটা ভিতর দিয়ে মেরে দিছি, ঢুকলো কেমনে। পরে চিন্তা করলো বেড়া কেটে ঢুকছে নাকি শীত কেটে ঢুকছে নাকি চোর, এগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে জোরে একটা চিৎকার দিল, ওই কে রে এরকম করে একটা চিৎকার দিল। এটা বলার সাথে সাথে সে এমন একটা হাসির শব্দ শুনলো দরজার ওই পাশে যেটা শুনে তার ভয়ে পিলা চমকায় গেল, কারণ এরকম হাসি সাধারণত কোনো মানুষের কণ্ঠ দিয়ে বেরোতে পারে না, মানে এত হাস্যকর, মানে হাস্যকর না মানে কণ্ঠটা এরকম অনেকটা পুরুষ মানুষ যদি নারীর মতো কণ্ঠ করে জোরে হি হি করে হেসে উঠে কাইন্ড অফ লাইক দ্যাট। তো সে ভয় পেয়ে গেছে, জমে গেছে তালহা ভয়ে, এবং হাসির কণ্ঠটা এমন ছিল যে দরজার ওই পাশ থেকে মনে হচ্ছে হাসিটা তার ঘরের মধ্যে এসে কেউ হাসছে। তো তালহা মানে একই সাথে ভয় পেয়েছে এবং ভয়ে তার রাগ উঠে গেছে, সে লাফ দিয়ে খাটের থেকে পড়ে শাবলটা নিয়ে সে দৌড়ায় যে দরজার খিড়কিটা খুলে ফেলছে, মানে যেটা চিটকেনি ছিল আর কি, হুড়কো যেটাকে বলে সেই হুড়কোটা খুলে ফেলছে, খুলে দরজা ফাঁক করে বাইরে দাঁড়াইছে শাবল হাতে নিয়ে, তো লোহার শাবল একদম। তো দরজা খোলার পর দেখতেছে কেউ নাই, ঠান্ডা বাতাসে মুসে বুঝতেছে ঘরটা অন্ধকার, কোনো মানুষের প্রেজেন্স দেখতেছে না সে। তো সে তাড়াতাড়ি তার যে ওই যে হ্যারিকেন কমায় রাখছিল দ্রুত এক হাত হ্যারিকেনটা নিয়ে সে হ্যারিকেনটা বাড়াই দিয়ে সামনে মেলে ধরল, হ্যারিকেনের যতটুকু আলো ছড়াই গেছে সেখানে সে দেখতেছে পুরো যে তার এই যে পুরা মানে কারখানাটা পুরো ফাঁকা জায়গাটা একটা মানে বড় ওয়ারহাউসের মতো, এইখানে কেউ নাই, ওই যে এক জায়গায় কিছু জিনিসপত্র মানে টাল করে রাখছিল মিস্ত্রিরা ওইটা আছে, পুরো জায়গাটা ফাঁকা। কিন্তু তার না প্রচন্ড ভয় লাগা শুরু করলো, মনে হলো অদৃশ্যভাবে কেউ দেখতেছে তাকে এরকম লাগতেছে তালহার কাছে, এবং তালহা প্রচন্ড ভয় পেয়েছে এবং এই দরজা খোলার পর কাউকে না পেয়ে। তো সে তাড়াতাড়ি দরজাটা আবার লাগাই দিল, দরজাটা লাগানোর সাথে সাথে দরজার ওই পাশ থেকে সে হাসির শব্দ শুনল। এইবার তালহার আসলে মানে একবারে আত্মা উড়ে গেছে, তার আসলে কিছু করার নেই, সে এক লাফ দিয়ে বিছানায় উঠছে, হ্যারিকেন ওইভাবে জ্বালায় রেখেই লেপের তলে ঢুকে সে মনে মনে যতটুকু দোয়া দরুদ পারে সেগুলো পড়া শুরু করলো, পড়তেছে মনে মনে। এখন পড়তে পড়তে খুব বেশি জানতো না তালহা, খুব রিলিজিয়াস প্র্যাকটিস খুব বেশি করতোই না সে প্রায়, মানে এখন সে মানে ভয় এটা করতেছে, তার মনে ভয় লাগছে। এখন সে মনে হচ্ছে যে তার দরজার ওই পাশে মানে তার ওই বেড়ার ওই পাশে ফিসফিস করে এখনো একটু কথাবার্তা বলতেছে এরকম লাগতেছে। তো সে এক সময় ভয়ে কাইন্ড অফ জমে গিয়ে ঘুমাই গেল, মানে অথবা বেউস হয়ে গেছে কিছু একটা আর কি, তার ও সময় আর ই ছিল না, সেন্স ছিল না, তো ঘুমাই গেছে। অনেকক্ষণ পর তালহার ঘুম ভাঙছে অনেক ঠান্ডায়, প্রচন্ড শীত লাগতেছে তার, মানে একদম মানে কাঁপন উঠে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা বাতাস তার উপর দিয়ে হুই হুই করে যাচ্ছে, হু হু করে বয়ে যেতেছে তার উপর দিয়ে ঠান্ডা বাতাস। সে চোখ মেলছে, চোখ মেলে সে মানে অবাক হয়ে গেল যে সে একটা খোলা জায়গায় শোয়া, এবং সে হাতটাকে টানার চেষ্টা করলো, মানে হাত দুই হাত সরানোর চেষ্টা করলো, তার দুই হাত মেলা ছিল, তো ভয়ে তার বুক মানে একদম কেঁপে গেল। সে বুঝতে পারলো তার দুই হাত কেউ চেপে ধরে রাখছে, তো কোনো মতে মাথা ঘুরা সে দেখলো সে একটা জায়গায় শোয়া খোলা জায়গায়, তার দুই পাশে দুইটা কবর, মানে বোঝা যাচ্ছে দুইটা কবর পুরনো, সেটা দাগ দেওয়া, সে কবরের ওখান থেকে মনে হচ্ছে দুইটা হাত বের হয়েছে, দুই পাশের দুই কবর থেকে দুইটা হাত বের হয়ে তার দুইটা হাত চেপে ধরে রাখছে মাটির সাথে, আর তার দুইটা পা অন্য দুইটা কবর থেকে চেপে ধরে রাখছে, মানে তাকে মাটির সাথে আটকায় রাখছে চারটা কবর থেকে, এবং তাকে এর এইভাবে করে মাটির সাথে শোয়ায় রাখছে। ঠান্ডা বাতাস হু হু করে বয়ে যাচ্ছে তার উপরে। তো এই ঠান্ডায় আর ভয়ে মানে তালহা আসলে কিছুই চিন্তা করতে পারতেছে না। এরকম সময় সে শুনল খট 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 করে শব্দ হচ্ছে, কিসের শব্দ? সে প্রচন্ড ভয় পেল, সে মাথাটাকে কোনো মতো ঢাকায় দেখল, মানে আবছা আলো আধারিতে, আকাশে কিন্তু চাঁদ নাই, চাঁদ ঢাকা এবং কুয়াশায় ঢাকা, চারিপাশ দূরে দেখা যাচ্ছে না। সে দেখতেছে একটা অবয়ব লাঠি হাতে, মনে হইতেছে কোন কেউ এগোয় আসতেছে, মানে বয়স্ক মানুষ যেমন একটু মানে একটু কুজা হয়ে হাটে লাঠি ভর দিয়ে, সেরকম কেউ এগোয় আসতেছে, এবং তার কাছে মনে হইল যে মানুষটার হাতে একটা লণ্ঠন আছে। মানে প্রচন্ড ভয়ে তালহা একদম মানে ফ্রিজ হয়ে গেছে, এবং সে সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছে দূরে, মানে সে বুঝতে পারছে সে কবরস্থানে কোন একটা জায়গায় শুয়ে আছে, এবং দূরে তার যে তাদের যে কারখানা সেটা দেখা যাচ্ছে, সেটার অবয়ব। তার মানে এটা রিয়েলিটি, এটা ই না, মানে সে ভাবতেছে আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু তার হাত যে চেপে ধরে রাখছে কবরের ভিতর থেকে হাতগুলো সে বুঝতে পারছে, এবং ঠান্ডা হাত বরফের মতো, দেখতেছে যে ওই অবয়বটা কাছে আসতেছে লণ্ঠন, কিন্তু লণ্ঠন হাতে যে অবয়বটা আসছে এটাকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না, আবছা আলোতে লোকটার হাতে একটা লণ্ঠনের মতো আছে, সেটাতে সে বুঝতে পারলো এটা একটা বৃদ্ধ মানুষ, এবং তার মুখে দাঁড়িয়ে আছে, চোখগুলো জল জল করতেছে, তো তারে বলতেছে হাতটা উঁচা করছে, এরকম উঁচা করে সে একটা খনখনে গলা শুন, সেই খনখনে গলা তাকে বলতেছে এইখানে সবাই শান্তিতে ঘুমায়, এখানকার শান্তি নষ্ট করলে তোর শান্তিও নষ্ট হবে, বুঝছিস? যা আজকে ছেড়ে দিলাম। এটা বলে আবার খটখট খটখট শব্দ করে ওখান থেকে চলে গেল। সে দেখতেছে যে ওই লোকটা চলে যাচ্ছে, আর এক সময় সে ফিট করল যে তার হাত পায়ের যে তাকে ধরে রাখছিল ওইটা ছেড়ে দিছে কেউ, কিন্তু ততক্ষণে আসলে তালহার আর সেন্স নাই, সে ওখানেই জ্ঞান হারাইছে। পরে যখন তালহার জ্ঞান ফিরছে তখন সে দেখতেছে যে সে আসলে কবরস্থানের মধ্যেই পড়ে আছে, এবং রোদ উঠছে, তখন বেশ চনমন একটা রোদ উঠছে, শীতের সময় এই রোদটা মন্দ লাগতেছে না তার, মানে এত ঠান্ডায় জমে গেছিল যে রোদটা ভালো লাগতেছে তার, সে সারা শরীরে ওঠার শক্তি পাচ্ছে না, অনেক কষ্টে সে ওখান থেকে উঠে বসলো। উঠে বসে তাকায় দেখতেছে যে তার পাশে যে কবরগুলা, সে দেখতেছে অনেক পুরনো কবর, এবং সেই কবরের মধ্যে কোনো মানে ই নাই যে এখান থেকে কোনো হাত পা বেরোতে পারে, এরকম কোনো ব্যবস্থা নেই, পুরনো কবর একদম, মাটি টাটি শুকনা, এরকম পায়ের কাছের গুলো দেখলো সে, কিন্তু সে অবাক হয়ে গেল নিজের হাত দেখে, তার যে কবজির উপরের জায়গাটা ওই জায়গা মনে হচ্ছে লাল হয়ে আছে, কেউ যদি চেপে ধরে রাখে থাকে এরকম, এবং সে এখন টাচ করে ব্যথা পেল, পায়ের জায়গায় সে টাচ করলো, পায়েও মনে হচ্ছে একই রকম অবস্থা, অনেক কষ্ট উঠলো, খুব দুর্বল লাগতেছে, টলতে টলতে সে হেঁটে যাচ্ছে কবরস্থানের ভিতর দিয়ে। তো এক সময় সে গেটের কাছে আসলো, মানে কবরস্থানে যেখান দিয়ে ঢুকে আর কি, ওই ঝোকার রাস্তাটা, ওইটার মধ্যেও মানে পুরনো জরা জীর্ণ একটা ওই যে বেড়ার মতো গেট, ওইটার কাছে এসে দেখলো একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, এবং সেই লোকটা তার দিকে তাকায় আছে, হাতে একটা লাঠি এবং মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো, একেবারে সাদা তুষার শুভ্র দাড়ি, এবং বেশ মানে একটা পাঞ্জাবি পরা, অনেক পুরনো পাঞ্জাবি, এবং সেটার বোঝা যাচ্ছে যে অনেক পুরনো হয়ে গেছে, লুঙ্গি যেটা পরা সেটা অনেক পুরনো। এই বৃদ্ধ লোকটাকে দেখে তালহা অনেক ভয় পেল, কারণ তার সে বুঝলো যে এই লোকটাকেই সে রাতের বেলা দেখছে, তো ভয়ে সে দৌড় দিতে যাচ্ছিল, লোকটা বলছে এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যায়েন না কোথাও যায়েন না, সে কণ্ঠটা শুনে সে বুঝতে পারছে রাতের লোকটার কণ্ঠ। তো তালহা কেন যেন দৌড়াইতে পারতেছে না, তার ইচ্ছা করতেছে দৌড়ায় পলা যেতে। এখানে দিনের আলোতে যদিও লোকটাকে সেরকম লাগতেছে না, তো লোকটা কাছায় আসলো তালহার দিকে, এসে তালহার হাত ধরল, হাতটা চেপে ধরছে তালহার, এবং তালহা বুঝলো যে তার যেখানে ব্যথা ছিল দাগ দাগ সেই জায়গায় চেপে ধরছে লোকটা। কিন্তু এই লোকটার হাত অনেক মোলায়েম, স্পর্শটা মনে হচ্ছে যে অনেক মানে পবিত্র টাইপের স্পর্শ। তো লোকটা বলতেছে যে আপনি ঘাবড়েন না, ভয় পেন না, আপনি যাকে ভাবছেন আমি সে না, সে হলো এখানকার রাতের মুরব্বী, দেখাশোনা করে, আমার মতো হয়েই আসে মানুষের কাছে, আর আমি এই কবরস্থানে দেখাশোনা করি। আমার আরো আগে আসা উচিত ছিল আপনার কাছে, আপনার বাবা সম্ভবত এই জায়গাটা কিনছে, এখানে আপনাদের কারখানা দিচ্ছেন, এখানে যে থাকবেন তার আগে এখানে আপনার কিছু জানা উচিত ছিল কবরস্থান সম্বন্ধে, আপনি জানেন না আর আমিও আসি নাই, আমার উচিত ছিল আসা। তো তালহার কাছে মনে হইতেছে যে লোকটা একটা সাধারণ মানুষ না, তালহা চুপ করে আছে, তার মুখ দিয়ে কথা জুটতেছে না। লোকটা বলল যে আসেন বাবা, আপনি আপনার কি আপনি এখানে নিজের ইচ্ছায় গেছেন না আপনাকে নিয়ে গেছে এখান থেকে বলুন তো। তো তালহা আস্তে আস্তে তখন বলতেছে যে আমার নিয়ে গেছে। তো লোকটা তখন বলল আহা, কাজটা ঠিক করে নেই, এইভাবে কেন নিয়ে গেল আপনারে, আচ্ছা আসেন আপনি আমার সাথে আসেন, আপনার এগিয়ে দিই বলে লোকটা তাকে নিয়ে লোকটা হাঁটা শুরু করলো, এবং দেখলো যে সেই বৃদ্ধ মানুষ লাঠি টকটক করে হেঁটে যাচ্ছে, এবং হাঁটতে হাঁটতে ঠিক তাদের কারখানার দরজার সামনে গেল। তো তালহা যে দেখতেছে যে তাদের কারখানার দরজা বন্ধ, মানে এটাই হওয়ার কথা, সে তো বন্ধ করেই মানে ওখানে ভিতরে ঘুমাইছিল। তারপর দেখলো যে লোকটা দরজাটা আস্তে করে ধাক্কা দিল, তো ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল, তাদের ওই যে ভাঁজ করা দরজাটা খুলে ভিতর দিকে মানে এরকম খুলে গেল। তো তালহা অবাক হইল যে কিভাবে, সে কিন্তু ভেতর থেকে তালাও দিছিল। তো লোকটা তালহাকে বলল যে আপনাদের জায়গা, ঢুকেন আপনি। তো তালহা ভিতরে গেল, ভিতরে গিয়ে লোকটা বলতেছে যে আমি কি আসতে পারি, তো হ্যাঁ হ্যাঁ আসেন, তালহা বলল আসেন আসেন। তো লোকটা ঢুকলো, ঢুকে তালহা দেখতেছে যে তার যে তালা ওই তালাটা খুলে পড়ে আছে পাশে, মানে ওই যে মাটির মধ্যে পড়ে আছে তালাটা, খুব অবাক, খোলা, এবং সেই সেই সময়কার তালা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে এই কালো রঙের একদম কুচকুচে তালা, তো সেটা এরকম খোলা টিপ তালা আর কি পড়ে আছে পাশে। তো যাই হোক, তালহা অবাক হয়েছে, সে বুঝতে পারল না তালা কিভাবে খুললো এখানে। তো সে হেঁটে মানে সামনের দিকে গেল, লোকটাকে বলল যে আসেন চাচা, চাচা বলি আপনারা আসেন। তো লোকটাও আসলো পিছনে, তো এসে তার রুমের মধ্যে সে দেখল যে তার রুমের দরজাটাও খোলা, তার রুমের দরজা মানে হাট করে খোলা, এবং ভিতরে ঢোকার পর দেখতেছে যে হ্যাঁ, তার টেবিলের মধ্যে তার সেই চাবি আছে, সব আছে, কিন্তু তার ক্যাসেট প্লেয়ারটা সেটা মাটিতে পড়ে আছে, ওইটা দুই টুকরা, মানে পেছনের অংশ সামনের অংশ আলাদা হয়ে গেছে, ভেতরের ব্যাটারিগুলা খুলে পড়ে রয়েছে ফ্লোরে, তো মানে বাজে অবস্থা। তো তালহার কাছে এটা দেখে মানে খুব শক লাগলো, কারণ তার খুব শখের একটা জিনিস, এত এক্সপেন্সিভ, সে তাড়াতাড়ি ওইটাকে তুললো। তো তারপর তুলে তাকাইলো লোকটার দিকে, দেখালো যে বৃদ্ধ দাঁড়ায় আছে তখন দরজার কাছে, এবং তার সাথে চোখাচোখি হইল লোকটার, চোখটা কেমন জানি একটু অন্যরকম, স্বাভাবিক মানুষের মতো না। তো লোকটা বলতেছে যে এই কারণেই কিন্তু আপনাকে তুলে নিয়ে গেছে, এইভাবে নেওয়ার কথা না, আপনি এখানে গান শুনছিলেন, গান বাজাইছিলেন। তো বলে যে হ্যাঁ আমি গান বাজাইছিলাম রাত্রে। তো লোকটা বলতেছে এটা গান বাজনার জায়গা না গো বাবা, এখানে অনেক পুরানো মানুষ থাকে, অনেক পুরানো মানুষ ঘুমায়, তাদের বিরক্ত করা ঠিক না। আচ্ছা আপনি থাকলে আর গান বাজায়েন না, আপনারা জানি আর কেউ নিয়ে না যায় এটা আমি দেখব, আর আমার উচিত ছিল আগে এসে আপনার সাথে দেখা করা, এটা আমি করি নাই, যাও থাকেন কোনো অসুবিধা নাই, আপনারা আর কেউ কিছু করব না, আর দোয়া দরুদ পড়েন যখন এখানে থাকবেন, দোয়া দরুদ পড়েন, গান বাজনা শুনেন না। তো তালহা একটু মানে অস্বস্তি ফিল করলো, ভয় পেল, সে বলল যে মুরব্বী আমি হয়তো এখানে নাও থাকতে পারি এখন আর। বলে না আপনারা কিছু হইতো না, আপনারা তো মালিক, ক্রয়সূত্রে মালিক না এখানে, এই জায়গার মালিক আপনারা, আপনার সাথে অন্যায় হয়েছে, কেন করছে এইটা আমি দেখব, আমি বিচার করব এটার, থাকেন। আর রায়তের মুরব্বী আপনারা দেখছে তার রাগ লাগছে আপনার উপর অনেক, আমিও তার সাথেও কথা বলবো, থাকেন অসুবিধা নেই। তো এই বলে বৃদ্ধ হেঁটে আর কোনো কথা বলল না, সে হেঁটে সোজা বের হয়ে গেল, সে কিছুক্ষণ শুনলো যে বৃদ্ধ লাঠির আওয়াজ, এবং তারপর বৃদ্ধ চলে গেছে ওখান থেকে। তো তালহার ভয় লাগতেছিল, সে খুব ভাবেছে রাতের ঘটনা তার মনে পড়ল যে কি হয়েছে, সে তাড়াতাড়ি তার জিনিসপত্র প্যাক করে সে ওখান থেকে তাড়াতাড়ি মানে যতটুকু যা পারছে প্যাক করে সে বের হয়ে গেছে তালা মেরে। আবার তো বের হয়ে দ্রুত সে তার নানা বাড়িতে চলে গেল। তো সেখানে যে সে তার নানা বাড়িতে বলল তার সাথে কি হয়েছে, তো তার নানা নানি তো খুব টেনশনে পড়ল, তার মামা সেখান থেকে হুজুর নিয়ে আসলো, এনে ওকে ঝাড়াইল, তালহাকে ঝাড়াইলো। ঝাড়ানোর পরে সেই হুজুর বললেন যে আসলে ওই জায়গার কবরস্থানটা এটা অনেক পুরানো কবরস্থান, ওই গ্রামের সবাই জানে ওইটার কথা, ওইটা অনেক পুরানো, অনেক অনেক মানে অনেক বছর আগে, ওই গ্রাম হওয়ার আগের থেকে ওখানে আছে। পাশের গ্রামের মানুষজন এসে এখানে কবর দিত, অনেক নাম করা মানুষের কবর আছে ওইখানে, এবং ওই জায়গাটা একটু অন্যরকম, ওখানে সবাই বিশ্বাস করো ওখানে জিন্দা আছে এবং জিন্দেরও কবর টবর আছে ওইখানে, আর ওখানে পাহারা দেয়। ওই যে মুরব্বীর কথা বলছে, ওই মুরব্বীর তো মানুষ দেখতে পায় না সহজে, তাল্লা কিভাবে দেখলো, তো সেই হুজুর বলতেছে যে তাল্লা কিভাবে দেখলো, ওই যে মুরব্বী সকালে এসে যে ওকে নিয়ে আসছে, উনিও কিন্তু সবাই জানে যে ওইটা একটা জিন, ওটা মানুষ না, সে ওখানে পাহারা দেয়। এবং একই রকম আরেকটা আছে রাত্রে বেলা, ওই ওই বৃদ্ধকেই অনেকে দেখে রাতের বেলা সারাক্ষণ তার চোখ জল জল করে, সে ওখানে ঘুরে ওই রাতে পাহারা দেয়। তো যেই দুইজনকেই দেখছে তালহা, দুজনে জিন ছিল। তো যাই হোক, তালহা হয়তো ওই যে গান বাজাইছিল ওইখানে এবং ওদের সমস্যা হয়েছে, এই কারণে তালহার সাথে এরকম করছে। তো এখন মনে হয় আর করবে না, ওরকম কিছু হবে না তার সাথে। তো হুজুর এটা বলে, তারপর তাল্লাকে ঝেড়ে দেয়, পড়া পানিটা নিয়ে দেয় আর বলে যে ওখানে যদি থাকতে চায় তাহলে থাকতে পারে, তবে মানুষ নিয়ে থাকা ভালো, আর এই কানটান যেন না বাজায়, আর ওখানে যদি কোনো মিস্ত্রি টিস্ত্রি থাকে তারা যেন উল্টাপাল্টা কাজ না করে। ওই যে বলছে যে অন্য মিস্ত্রিটা উঠাই নিয়ে গেছিল, ওই মিস্ত্রিও মনে হয় ওখানে উল্টা সিধা করছিল কিছু। তো যাই হোক, পরবর্তীতে ওই তালহা তার নানা বাড়ির থেকে ওখানে হুজুরদের নিয়ে আসে, ওখানে দোয়ার একটা আয়োজন করে তাদের কারখানাতে, কারণ এটা ওপেন করার পরে তারা এখানে কিন্তু কোন দোয়া দুরুদ পাঠ করে নেই। তো জায়গাটা দোয়া দুরুদ পাঠ করে, তালহার নানাও আসে, এসে ওখানে ই করে বলে যে তুই যদি থাকতে চাস তাহলে আমি লোক দিয়ে দিই। তো তালহা বলে যে ঠিক আছে থাকবো, কেন তার বাপের জায়গা তো সে ওটা ছাড়তে চায় না। তো তখন তারা ওখানে তালহাদের ওখানে ওই নানা বাড়ির থেকে লোক নিয়ে আসে, তার বাবা লোক পাঠানোর আগেই, এবং তারা সহ সেখানে থাকে। তো তালহা পরবর্তীতে তাদের এই ফ্যাক্টরি হয়েছিল এবং সবাইকে সে স্ট্রিক্টলি বলে দিছিল যে ওই কবরস্থানের ব্যাপারে খুব সিরিয়াস, এখানে গানটান বাজান যাবে না, বা উল্টাপাল্টা যদি বাথরুমে যেতে হয় যাই করতে হয় সাবধান। ওখানে অবশ্য তারা ওই কারখানার পেছনেই বাথরুম তৈরি করছিল সাইডে, তারপরও বলছে যে সাবধান, এলোমেলো যে হেঁটে যে এদিক ওদিক বসে যাওয়া যাবে না, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়ে দিছিল। আর ওইভাবেই তারা চলতো অনেক বছর, সেখানে ওইভাবে চলছে। তো তালহাদের সেই ফ্যাক্টরি পরে ওখানে উঠে গেছে, তারা অনেক অন্যরকম হয়ে গেছে ওই জায়গা এখন, সেখানে এখন তাদের বিশাল রড সিমেন্টের ই আছে, আড়ত আছে ওইখানে। তো সেই জায়গা এখন ওরকম আছে, বাট ওইটা ডিফারেন্ট, এখন রড সিমেন্টের মানে আড়ত ওই জায়গায় বিশাল, আর কবরস্থান এখনো আছে। তো এটাই হচ্ছে তালহার ঘটনা, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, তার একেবারে যুবক বয়সের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অনুষ্ঠান সেটা জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। আর একটা ব্যাপার, অবশ্যই অবশ্যই আপনারা কোনো ঘটনা কপি করে পাঠাবেন না, কারণ আপনাদের কাছ থেকে কিন্তু আমরা ডিসক্লেমার নিয়ে থাকি। আপনারা জানেন যারাই ঘটনা পাঠান আপনাদের কিন্তু একটা ডিসক্লেমার দিতে হয় যে ঘটনাটি অন্য কোথাও আপনি শেয়ার করেন নাই, বা আপনার নিজ দায়িত্বে শেয়ার করতেছেন, আরো অনেক কিছু লেখা থাকে সেই ডিসক্লেমারে। আপনারা যদি একটা কাজ করেন যে ঘটনা বিভিন্ন জায়গায় পাঠাতে থাকেন, আমাদের কাছেও পাঠান একই সাথে, তো সেটা যদি মানে পরবর্তীতে এরকম জানা যায় যে আপনার পাঠিয়েছেন, সেটা কিন্তু আপনার জন্য লজ্জাজনক একটা ব্যাপার, কারণ আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা কিন্তু সেই আপনার ইমেল, আপনার ফোন নাম্বার সবকিছু আমরা এটা এক্সপোজ করে দেবো আমাদের পেজে এবং সব জায়গায়। তো সুতরাং জিনিসটা ঠিক না, এবং এটা আসলে নীতিগতভাবেও ঠিক না। আপনি যদি একজন নীতিবান মানুষ হন, এই কাজটা আপনার পক্ষে করা সম্ভব হওয়ার কথা না, আসলে কোনো নীতিবান মানুষ এই কাজটা করে না। আর আমরা নিছক একটা ভূতের গল্পের অনুষ্ঠান করছি, যেখানে একটা আনন্দ মেলার মতো বসে, যারা আমরা ভূতের ঘটনা পছন্দ করি বা এই ধরনের ভৌতিক আবহাওয়া আমরা খুব পছন্দ করি, আমরা সবাই বসে ভূতের ঘটনা শুনি, এর বেশি তো কিছু নয়। এখানে আসলে এরকম করাটা খুবই হাস্যকর ব্যাপার, আমি জানি অনেকেই আছেন, কারণ আমার সাথে অনেকের আলাপ হয়েছে, অন্য অনেকেই শো করেন তাদের মধ্যে থেকে অনেকের সাথে আলাপ হয়েছে, তারা আমাকে বলেছেন যে বাবু ভাই এরকম ভাবে কিন্তু মানুষ করে, তাদের মধ্যে থেকে বলেছে এরকম ভাবে মানুষ করে, ঘটনা একাধিক জায়গায় পাঠায় এবং একই সাথে ঘটনা লিখে দুই তিনটা প্রোগ্রামে পাঠিয়ে দেয় তারা। তো এটা খুব একটা বাজে রকম প্র্যাকটিস ভাই, আপনারা এই ভূতের ঘটনার একটা প্ল্যাটফর্ম নষ্ট করছেন আপনারা, এটা খুবই খুবই বাজে একটা অভ্যাস। তো এই কাজটা করবেন না, যাদের ইচ্ছা হবে যারা যেখানেই পাঠাতে চান পাঠিয়ে দেবেন আপনাদের মতো করে, এবং আপনার ঘটনাটা আমাদের কাছে যদি আসে আমরা শেয়ার করে ফেলব, অবশ্যই ডিসক্লেমার পাঠাতে হয় আমাদের কাছে। তো এখন চলে যাব, কয়েক সেকেন্ডের জন্য ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আরো একটা ব্যাপার রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আবারও চলে এলাম অদ্ভুত রীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আঞ্জুম আহমেদ নাটোর থেকে। আঞ্জুম একজন স্টুডেন্ট, তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি ঢাকায় পড়াশোনা করেন এবং তিনি তাদের বাড়ি যান, প্রায় ছুটি পেলেই বাড়ি চলে যান। তো সেখান থেকে তাদের গ্রামের বাড়িও বেড়াতে যান, আর গ্রামের বাড়ি গেলে বেশ মজা করেন, মানুষের সাথে আড্ডাবাজি হয়, বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে, কাজিনদের সাথে। তো এরকমই একটা সময় আঞ্জুম গিয়েছিলেন তার বাড়িতে এবং সেখানে গ্রামে গিয়েছিলেন। সেখানে গিয়ে সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, তারা একটা দোকানে বসে আড্ডা দেন। দোকানটা হচ্ছে তিন রাস্তার মাথায় এবং বেশ সুন্দর একটা জায়গা, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। সেখানে যে রাস্তা, দুই পাশে একেবারে সুন্দর গাছ, গাছের সারি এবং তার পাশে ক্ষেত, খুব সুন্দর জায়গা। আঞ্জুম সেখানে আড্ডা দেন, দোকান যতক্ষণ খোলা থাকে, রাত আটটা নয়টা সেই পর্যন্ত আঞ্জুম বসে থাকেন ওইখানে। তো যাই হোক, ওই দিন গিয়েছিলেন আঞ্জুম সেই দোকানে আড্ডা দিতে এবং সাথে ছিল তার বন্ধু। তো তারা দুজন গল্পগুজব করছেন, এর মাঝে তাদের আরেক বন্ধু আসে। তো এসে সে একটা ঘটনা বলা শুরু করে যে তাদের এলাকার পাশে একজনকে জেনে ধরছে এবং সেই ঘটনা সে বিশদভাবে বলে দুজনকে। তো খুব মন দিয়ে শুনতেছিল আঞ্জুম আর তার ফ্রেন্ড এবং একটু তাদের গা শিশির করতেছিল, বিকজ বর্ণনাগুলো এরকম ছিল। তো তখন আঞ্জুমের যে আরেক বন্ধু যার সাথে সে বসেছিল, সেও একটা ঘটনা বলে তাদের। তো যাই হোক, একটা ভুতুড়ে আড্ডা জমে যায় তিনজনের মধ্যে, মানে তিনজনই বেশ গল্প করছে। তো এই সময় তারা খেয়াল করে যে ওই দোকানে আরেকজন লোক বসে আছে, তাদের ঘটনা শুনতেছে খুব মন দিয়ে, চা খাচ্ছে আর শুনতেছে। তো সেই লোকটা মাঝখান দিয়ে একটু ইন্টারফেয়ার করে যে ভাই, আপনারা তিনজন কি দেখছেন কিছু এরকম জীবনে? তো মানে আপনারা বলতেছেন সবাই শোনা ঘটনা। তো তারা বলে যে না, আঞ্জুম বলে না আমি কিছু দেখি নাই, বাট আমি এরকম জীবনে, তার কিছু ফিল করার ব্যাপার সে বলে যে এরকম ফিল করছিলাম। তার বন্ধুরাও বলে যে না আসলে দেখছি, মানে কি ওই যে জিনে ধরছে যে ওইটা আর কি, আমি দেখছি সামনে রোগী যে। তো তখন সেই লোকটা বলে যে শোনেন, আমার সাথে এরকম ঘটনা ঘটছে, আমি নিজের চোখে দেখছি, সেই ঘটনা আপনাদের বলতে পারি যদি চান শুনতে। তো তখন তারা বলে যে হ্যাঁ হ্যাঁ বলবেন না কেন, অবশ্যই বলেন। তো লোকটা তখন ঘটনা বলা শুরু করে তাদের সাথে। তো এই লোকের নাম আতাহার মিয়া, সে একটা জেলা শহরে তখন সিকিউরিটি গার্ডের চাকরি করত এবং একটা হাসপাতালে তার কাজ ছিল। তো হাসপাতালের কাজ বলতে, হাসপাতালের টোটাল সিকিউরিটি গার্ডের যে রাতের বেলার যে কাজটা সেটাই তার ছিল। মোট কথা পাহারাদার যেটাকে বলা চলে, একটা ইউনিফর্মের মতো থাকতো, একটা লাঠি নিয়ে তিনি ঘোরাঘুরি করতেন, সাথে টর্চ লাইট, কখনো হারিকেন এরকম নিয়ে। তো সেই হাসপাতাল কিন্তু বেশ মোটামুটি বড় এবং ওই যেই জেলা শহরের হাসপাতাল, ওই হাসপাতালটা নিয়ে নাকি কিছু এরকম কথা প্রচলিত ছিল এবং অনেকেই নাকি ওই ওই হাসপাতাল সম্বন্ধে বলে যে এই হাসপাতালটার এরকম ঘটনা আছে আর কি। এবং ওই হাসপাতালের মর্গটা হচ্ছে একটু পিছনে, মানে এই যে হাসপাতাল পিছন দিকে গিয়ে ওই হাসপাতালের সেটা মর্গ আছে, বেশ বড় একটা ফাঁকা জায়গা, হেঁটে যেতে হয় মূল কম্পাউন্ড থেকে হেঁটে অনেক দূর এসে, বড় গাছ আছে একটা আম গাছ, তার পায়ে দিয়ে গিয়ে সেখানে এই মর্গটা। সেই জায়গায় পুরনো বাউন্ডারি দেয়াল দিয়ে ঘেরা। তো ওই হাসপাতালে এমনি বদনাম আছে। তো আতার মিয়া ওখানে কাজ নেয় যখন হাসপাতালে, সে তো আসলে ওই সিকিউরিটি কোম্পানির সাথে কাজ করতো, তারাই তাকে ওখানে অ্যাপয়েন্ট করে। তো আতার মিয়া প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করতো, কারণ অস্বস্তি ভয়ের জন্য না, এই পুরো হাসপাতালটা তাকে রাউন্ড দিতে হবে রাতের বেলা, এইটার জন্য সে একটু অস্বস্তি ফিল করতো যে এত দূর হাঁটাহাঁটির কাজ অনেক বেশি। সে তার ওইকে বলছিল যে আমার এখানে না দিলে হয় না, তো বলে যে না আপাতত এখানেই কাজ করতে হবে। তা আতার মিয়া নিয়ে নেয় কাজটা নেয় এবং সে হাসপাতালে প্রতিদিন রাতে যায়, তার রিপোর্টিং রাতে সকালবেলা চলে আসে। তো ভয় ভীতি জিনিসটা আতার মিয়ার মধ্যে ছিল না, তিনি এত ভয় পাইতেন না কোনো কিছু নিয়ে, তার এমনি ক্লান্তি লাগত। তো বেশ ভালোই লাগতো, নাকি খারাপ না, ওনার কাছে নাকি বেশ ভালোই লাগতো প্রথম দিকে। তো কারণ যখন নাকি ওখানে যেতেন, যাওয়ার পর ওখানে যারা কাজ করতো তারা খুব তার সাথে মাইডিয়ার টাইপের ছিল, গল্প গুজব করতো, চা টা খাওয়াইতো, তার সাহেব ওনাদের সাথে গল্প টল্প করে হাঁটতেন, রাউন্ড দিতে বেরিতেন। ওই হেঁটে হেঁটে হাসপাতালের এই পাশের এই কেবিন টেবিন ছাড়া ওই পাশে আরো অনেক বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যেত, ওখানে মেডিকেলের ক্লাস হয় সেখান থেকে ঘুরত, ঘুরে মাঠ ঘুরে এই পাশ থেকে এসে লাস্ট তিনি ঘুরতে নিয়েছে মর্গের কাছ দিয়ে। ওইটাও তাকে দেখতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল যেদিন মর্গে কোনো বডি থাকবে, যদি থাকে, মানে ওখানে অটোপসির জন্য বডি আসে, তো যদি আসে সেটা সাধারণত দিনের বেলায় আসে, রাতে আসে না, তবে তাকে ওই জায়গাটা পাহারা দিতে হবে। যদি রাতের বেলা ওখানে থাকে অবশ্যই তাকে ওই জায়গাতেই বেশি ফোকাস দিতে হবে, এটা বলা হয়েছিল তাকে। তো তিনি ওখান থেকে হেঁটে আসতেন, যদি কোনো মানে ওখানে কাজ টাজ না হইতো ওদিক দিয়ে হেঁটে চলে আসতেন, তবে ওনার কাছে নাকি পরিবেশটা বেশ ভালোই লাগতো, আতার মিয়ার কাছে খুব ভালো লাগতো, কারণ হচ্ছে ওখানে গেলে একটা ঠান্ডা পরিবেশ, যদিও ভীতিকর, অনেকে ভয় পাবে, কিন্তু তার কাছে নাকি বেশ অন্যরকম লাগতো। মানে ওই জায়গায় দেয়াল দিয়ে ঘেরা, বাউন্ডারি দেয়াল দিয়ে, পাশে একটা বসার জায়গা আছে ছোট, ওই চেয়ার দিয়ে তিনি বসে, ওইখানে বসে তিনি তার মতো ধূমপান করতেন, করে ওখানে বেশ সময়, এবং ওই জায়গায় বসলে একটা ব্যাপার হচ্ছে কি, ওই জায়গায় তাকে কেউ গাড়াইতো না, খুঁজতেও আসতো না। ওই যারা ওখানকার যারা কাজ করে, যারা ওখানকার সিস্টাররা আছে বা ওয়ার্ড বয় একজন আছে, সেটা কেউ খুঁজতো না তাকে। এমনকি ওখানে রাতের বেলা একজন ডিউটি ডাক্তার থাকতো, তিনিও খুঁজতেন না আতার মিয়া কই, যদি তিনি শুধু বলতেন যে আমি ওদিকে আসি, তাকে খুঁজতেন না তারা, কারণ তারা সবাই চিন্তা করতো যে মর্গে খামাকা বসে আছে এরকম। তো এই জন্য ওনার কাছে ওই জায়গাটা ছিল একটু স্বস্তিদায়ক। তো এরকম একদিনকার ঘটনা, আতার মিয়াকে তার স্ত্রী একটু আগে তুলে দিলেন ঘুম থেকে। সাধারণত উনি কাজে যাওয়ার ঘন্টা দেড়েক আগে উঠেন, উঠে তাড়াতাড়ি ওই খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যান, কিন্তু আজকে ওনাকে ঠিক দেখা গেছে যে উনি ঘুমাইছিলেন তো দিনের বেলা, এবং দেখা গেছে সন্ধ্যার ঠিক একটু পরেই তার স্ত্রী তাকে তুলে দিচ্ছে ঘুম থেকে। তো তিনি বলতেছেন যে কি ব্যাপার, মানে খুব বিরক্ত বলতেছেন যে আমার এরকম তাক আগে তুললা কেন। তা তার স্ত্রী বলতেছে যে আপনি বাজারে যান। কেন, এখন বাজারে যাইতে হবে কেন আমার? বলতে বাজারে যাইতে হবে যে আপনার পোলায় আজকে লাউ দিয়ে শোল মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার জ্বালায় মারতেছে, এখন আপনি যে নিয়ে আসেন। আতার মিয়া বিরক্ত হলো, তিনিও তার ছেলেকে খুব ভালোবাসেন আর ছেলের মানে কোন আবদার তিনি ফেলতে পারেন না। তো যখন শুনছেন যে ছেলে লাউ দিয়ে শোল মাছ খেতে চাইছে, তো ওনার কাছে এটা মনে হয়েছে আচ্ছা এখন আর কি করার, যাই বাজারে। তো অগত্যা উঠলেন, ওঠার পরে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তিনি বাসার থেকে বেরোলেন, এবং বের হয়ে তিনি চলে গেলেন বাজারে। এখন চিন্তা করতেছেন যে বাজারে লাউ হয়তো পাওয়া যাবে, শোল মাছটা কেমনে পাবেন, এই রাতে মাছের বাজার অনেক সব মাছ বাজার খালি হয়ে যায় এরকম সময়। তো তখন প্রায় আটটার মতো বাজে, চিন্তা করতেছেন, এবং স্পেসিফিক মাছ যেহেতু কিনতে হবে, মাছ হয়তো অনেক রকম থাকে, শোল মাছ তো ওইটা তো স্পেসিফিক মাছ। তো উনি গেছেন, এবং দামাদামির একটা ব্যাপার আছে, তিনি তো খুব ধনী মানুষ না, তো তিনি গেছেন ওখানে গিয়ে দেখতেছেন অনেক মাছের দোকান, অনেক রকম মাছ আছে, চাষের মাছ এইটা ওইটা, তো উনি শোল আর দেখতেছেন না। তো এরকম খুঁজতে খুঁজতে একসময় তিনি হাল ছেড়ে দিলেন, তিনি ভাবলেন যে তার ভাগ্যে মনে আজকে শোল মাছ নাই, অর্থাৎ ছেলের ভাগ্যও নাই। তো হাল ছেড়ে দেবার আগে তিনি এই মাছের এই এই যে আইলটার পরে আরেকটা আইল আছে, ওইটা একটু বাইরের দিকে পড়ছে, সেখানে আসলে মানে লাইট ওইভাবে যায় না, অল্প লাইট দেখা যাচ্ছে, যে একটা মাছের দোকান লাইট জ্বলা, একটা দোকান অন্ধকার, এরকম দেখতে দেখতে তিনি হাঁটতেছেন সামনে। তো এইদিকে সাধারণত তিনি আসেন না, মাছ ফ্রেশ আলোতে দেখে কেনার চেষ্টা করেন। তো গিয়ে দেখলেন এক দোকানে এরকম বড় একটা শোল মাছ রাখা, বেশ বড় সাইজের একটা শোল মাছ। তো তার মনের মধ্যে মানে একটা ধিক করে উঠলো, মানে পাইছি, মানে উনি সারাক্ষণ খুঁজছে পায়নি। তো গিয়ে সেই মাছালারে বললো যে এই ভাই দাম কত, কিন্তু একটু আচরণটা এমন ভাবে দেখাইলো যে খুব আগ্রহ নাই আর কি, যেহেতু ওই মাছালা যদি বুঝে ওইখানে একটাই শোল রাখে এবং তার আগ্রহ, তো দাম হাঁকবে। তো মাছালা তার দিকে তাকায় বললো, ভাই এই এখন এই মাছ এটাই আছে, আর কিছু গুড়া মাছ আছে নিলে নিয়ে যান, এত দাম দিতে হবে, মানে একটা তাকে নির্দিষ্ট দাম বলে। তো আতার মিয়া বুঝলেন যে মাছটার দাম মোটামুটি ভালোই চাইছে, কিন্তু আবার এত বেশি না। তো তিনি চিন্তা করলেন যে আরেকটা দাম বলবেন, আরেকটা দাম বললেন, দাম বলার পর লোকটা বললেন নেন। তো চিন্তা করলেন যে আরেকটু কমায় বলা যেত, তো দেখলো যে এই চিন্তা করে এখন যা বলেই ফেলছে দাম, কি আর করার, নিয়ে নিলেন, মাছটাও নিলেন গুড়া মাছও নিলেন। তো নিয়ে তিনি, এবং ওই মাছ কিন্তু মানে জীবিত অবস্থায় নাই, কেন সারাদিন পড়ে আছে এরকম, তো নিলেন। লোকটা শুধু বললো যে ফ্রেশ আসছে, তা বলে এই যে নড়তেছিল একটু আগেও, লোকটা বললো একটু আগে নড়তেছিল। তো তিনি নিলেন, নিয়ে গিয়ে হেঁটে বেরোলেন, বেরোয় গিয়ে লাউ কিনলেন একটা, দেখে শুনে সুন্দর, একেবারে সবুজ গাঢ় সবুজ লাউ, জানেন যে একদম গাঢ় সবুজ যে লাউ হয় সেটার ভেতরের অংশটা যদি একটু হলদেটে সাদা হয়, সাদার পাড়িতে হলদেটে থাকে, সেই লাউটা থেকে ফ্লেভার আসে এবং মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে। যাই হোক, ওরকম একটা লাউ তিনি বেছে কিনলেন, এখান থেকে কিনে বাসার দিকে আসতেছেন। তো তার বাসাটা একটা চিপা রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু মেন রাস্তা থেকে বের হয়ে চিপা একটা রাস্তা দিয়ে যেতে হয়। তো ওখান দিয়ে তিনি যখন যাচ্ছেন হেঁটে হেঁটে, ওই জায়গার একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে মানুষ মনে গাছপালা লাগাইছিল, ছোট বাগানের মতো করছিল কেউ, তো তার পাশে বেড়া পড়ে গেছে, বেড়াটা অনেকটা ভেঙে চলে গেছে। তো সেখানে তিনি দেখলেন একটা বিড়াল, কালো রঙের একটা বিড়াল, এই বড় বেশ বড় সাইজের, বের হয়ে সামনে তার মানে একদম তার থেকে প্রায় চার পাঁচ হাত দূরে সামনে দাঁড়ায় মেয়া মেয়া করতেছে, বেশ একটু মানে ডাকটাও বেশ কঠিন, মানে সাধারণত বিড়াল রাগ হয়ে গেলে এরকম করে। তো তিনি তাকে দেখে বললেন হপ হপ এরকম করতেছেন, কারণ উনি আসলে তো গার্ডের চাকরি করেন, তার ভিতরে এইসব ব্যাপারে মানে একদমই নাই, বিড়াল আসলো না কুকুর আসলো এগুলাকে তিনি মানে একদম মানে কেয়ারই করেন না। তো উনি যতবার হুপ হুপ করতে দেখ ওটা সরেই না, তো তিনি এরকম ব্যাক দিয়ে এরকম সামনের দিকে করলেন, দেখলো তারপরও সরে না, দুই পা এরকম পিছায় দিয়ে আবার মেয়া মেয়া করতেছে। এবং তিনি খেয়াল করে দেখলেন আকাশে কিন্তু চাঁদের আলো আছে, এই চাঁদের আলোতে বিড়াল লেজটা ফুলে গেছে এরকম, তাকে দেখে মেয়া মেয়া করতেছে অন্যরকম। তো আতার মিয়া একটু চিন্তা করলেন যে এই বিড়ালটা তো ভালোই মানে ঝামেলা করতেছে, তাকাইতেছেন মাটির দিকে ঢিল ঢিল পান কিনা। তো ঢিল ঢিল পাওয়ার জন্য তিনি হাত দিচ্ছেন নিচে, তো ঢিলটা উঁচা করে দেখেন যে বিড়ালটা নাই, মানে ওখান থেকে মানে একদম গায়েব হয়ে গেছে। আতার মিয়া চিন্তা করলো কই গেল বিড়ালটা, এই চিন্তা করে তিনি আবার হাঁটা দিলেন, ঢিলটা হাতেই আছে, ব্যাগটা হাতে ঢিলটা হাতে। এই সময় তিনি খেয়াল করলেন যে আকাশ গুড়গুড় করতেছে, মানে মেঘ জমতেছে আকাশে, মনে বৃষ্টি হবে। তো তিনি যখন নাকি তাদের বাসার দিকে মোড় নিছেন, মানে এরকম তার রাস্তাটা দিয়ে সোজা দিয়ে বাঁয়ে মোড় নিতে হয়, তো ঠিক ওখানে একটা গাছ ছিল একটা ড্রেনের মতো, ড্রেনের উপর থেকে একটা স্ল্যাব ফেলে আর কি রাস্তাটা করা চকন চিকন, এবং ওই জায়গাটা একটু জঙ্গলা টাইপের। তো ওখানে যখন দিতেছেন তিনি পার হচ্ছেন, হঠাৎ করে মনে হইল একটা দেয়ালের উপর থেকে তার পাশে ফস করে উঠলো, মানে বিড়াল যেরকম ফস করে ওরকম। তো তিনি তাকায় দেখলেন যে পাশে দেয়াল, দেয়ালের উপর অন্ধকারের মধ্যে মনে হইলে বিড়ালটা বসে আছে, চোখ দুটা জ্বলতেছে। তো তিনিও সাথে সাথে ইটটা ছুড়ে মারলেন বিড়ালটা গায়ে, আর মনে হলো ইটটা দিয়ে থপ করে লাগলো গায়ে, মানে একদম লাগছে, ওনার নিশানা অনেক ভালো মারছে, এবং তার তো ওই ট্রেনিং করা ছিল, তিনি যে ট্রেনিং করতেন আর কি, তার এই গার্ডের জন্য ট্রেনিং করতে হইতো তাকে, তো একদম নিশানা জায়গা মতো ধক করে লাগছে ওইটা। উনি তিনি শব্দ পেলেন এবং তারপর দেখলেন বিড়ালটা ওখানে নাই, তো তিনি হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে তিনি বাসায় চলে আসলেন, এসে তার স্ত্রীকে বললেন যে মা সানসি। তো স্ত্রী বললো এতক্ষণ লাগলো আপনার, আবার আপনি যাইবেন আমি রান্না করবো কখন? তো তিনি তার স্ত্রীকে বললেন আরে পারবা, কাইটা কুইটা ভয় দাও, আমি এর মধ্যে গোসল গোসল করে রেডি হই, আমার রেডি হওয়ার আগে হয়ে দিব তোমার রান্না, তুমি তাড়াতাড়ি রাঁধতে পারো আমি জানি, বলে তিনি তার স্যান্ডেল চেঞ্জ করে তিনি চলে গেলেন তাদের ওখানকার কলপার, মানে গোসল করার জায়গা, সেই জায়গা টিন দিয়ে ঘেরা আর কি, একটা পাকা চত্বর, সেখানে চাপকল আছে। হাত মুখ ধুলেন, ধুয়ে টুয়ে ঘরে এসে তার টোকেটে কাজ করে পরে তিনি রেডি হওয়া শুরু করলেন। তো রেডি হওয়ার জন্য সবকিছু গোছায় গেছেন, তিনি গোসল করে বের হন বাসার থেকে। তো যখন গোসল করতে আবার গেছেন সেখানে, যে তিনি মোটামুটি চাপকল থেকে পানি নিলেন বালতিতে চেপে, ওখানে একটা ছোট্ট বাল্ব জ্বলতেছিল, সে বাল্বটা হচ্ছে ওই যে লাল ফিলামেন্টের বাল্ব, সেটা জ্বলতেছিল। তো তিনি পানি নিয়ে শুধু গোসল করার জন্য গায়ে পানি ঢালবেন, এই সময় তার লাইটটা পটস করে কেটে গেল, মানে একদম শব্দ করে কাটছে টাস করে। তো তিনি একটু মানে ভয় পেয়েছেন, কারণ তার মনে হয় ইলেকট্রিসিটির কোনো সমস্যা হলো নাকি। তো দেখলেন যে বৃষ্টি হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, তা তিনি ভাবলেন যে বৃষ্টির পানি পড়াতে মনে হয় বাল্বের মধ্যে পড়ছে, গরম বাল্বে লাগছে এটা, কারণ ওইটা খুব বেশি শেডের নিচে ছিল না লাল বাল্বটা, ওটা তার দিয়ে এমনভাবে লাগানো পাশ থেকে হ্যাচলা বৃষ্টি আসে লাগবে, তিনি ভাবলেন হয়তো এই পানি লাগাতে এটা ফেটে গেছে। আর তিনি একটু বিরক্ত হইলেন এই যে বৃষ্টি আসতেছে দেখে, তো তাড়াতাড়ি তিনি ভালো মতো পানি ঢালেন অন্ধকারেই, অন্ধকারে পানি ঢেলে এবং দেখলেন যে বৃষ্টি হালকা হালকা পড়া শুরু হয়েছে এই সময়। তো তাকায় দেখতেছেন যে তিনি মানে জাস্ট রেডি, মানে বের হয়ে যাবেন, গামছা আরেকটা নিয়ে আসছেন সাথে, বের হয়ে যাবেন কলপার থেকে, দেখতেছেন তার যেই গোসলখানা বা কলপার সেটার বাইরে সে বিড়ালটা বসে আছে। তো তার খুবই মানে রাগ হলো, তিনি আবার ওটারে ঘুষ ঘুষ করলেন হাতের এটা দিয়ে, বিড়ালটাও কিন্তু সরতে চায় না, একটু একটু করে পিছায়। তো তিনি বললেন ভালো জ্বালা হয়েছে তো এটা নিয়ে, এটা কই থেকে আমার বাসায় আসছে? এরকম করতে করতে তিনি হুস হুস করতে করতে চলে আসলেন ঘরে। ঘরে ঢুকে তিনি তাড়াতাড়ি তার মতো ব্রেশে খেতে বসলেন, দেখলেন তার স্ত্রী খাবার রেডি করে তাকে বেড়ে বোঝাই দিছে, তো তিনি খেতে বসলেন। এখানে রান্না হয়ে গেছে, এর মধ্যে তাড়াতাড়ি রান্না করছে তার স্ত্রী এবং বেশ সুস্বাদু হয়েছে খাবার, খুব পছন্দ করলেন তিনি, একদম খুব মজা করে খেলেন। তো খেতে খেতে তিনি লাস্টের দিকে কাটাগুলো চিবাচ্ছেন তিনি, তো ওই সময় তিনি তাকায় দেখেন তার তিনি বসে একটা ইসের মধ্যে খেতেন, একটা তিরপলের মতো বিছায় সেখানে বসে খেতেন তিনি। তাকায় দেখতেছেন তার দরজার বাইরে, তার যে ঘরে যেখানে বসে খাচ্ছেন দরজার বাইরে বিড়ালটা বসে আছে, কালো বিড়ালটা ছায়ার মধ্যে, এখান থেকে কিন্তু ঘরের আলো বেরোচ্ছে সেটার মধ্যে না, ছায়ার মধ্যে বিড়ালটা বসা, চোখ দুটা জ্বলতেছে তার দিকে তাকায় আছে। তো তিনি আরো বিরক্ত হয়ে গেলেন যে এটা এইখানে আসছে, তিনি তা বলল তার স্ত্রীকে বললেন লাঠি দাও তো একটা, এটা লাঠি দাও, এই বিড়াল আমার এই রাস্তার থেকে চালাইতেছে, এটা এখানে আমার সাথে এখানে আইসান খাইতে, একেবারে। তা তার স্ত্রী বলতেছেন যে কাটা কুটা দিয়ে দিই, কিসের কাটা দিবা, কোনো কাটা দিবা না, এটা শয়তান বিড়াল, কিচ্ছু দিবা না রে বলে সে কাটা কুটা সরায় রেখে তিনি উঠে গেলেন এবং তিনি খুঁজলেন ওই যে তাদের দরজা ঠেকনা দেওয়া লাঠি, সেটা নিয়ে তিনি মানে ওটা মানে মারবেন এরকম আর কি। তো তিনি এরকম ধাওয়া দিতে গেলেন তো বিড়ালটা সরে গেছে ওখান থেকে, তিনি দেখলেন বিড়ালটা নাই, তো তিনি বুঝলেন চলে গেছে। তো তিনি বাইরে মানে ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে বাইরে যে হাত ধুলেন, হাত ধুয়ে দেখতেছেন বৃষ্টি পড়তেছে টপ 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 করে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তিনি স্ত্রীকে বললেন সমস্যা হয়েছে তো, বৃষ্টি পড়া শুরু হইল, যাই হোক। আর তার স্ত্রীকে বললেন ওই বিড়াল শয়তান বিড়াল যদি আমার বাসার আশেপাশে আসে কাটা দিবে না, খবরদার, আরো লাই পাইব এটা আরো আইব, এগুলো বলে তিনি হাতটা ধুয়ে তিনি তার মতো কাপড় চোপড় পরলেন এবং তার উপরে গায়ে চাপাইলেন তার একটা এরকম রেইনকোট ছিল, প্লাস্টিকের রেইনকোট, সেটা পরতেন আর কি যখন ডিউটিতে থাকতেন। তো এটা পরে তিনি বের হয়ে গেলেন। তো যাচ্ছেন রাস্তা দিয়ে বৃষ্টি পড়তেছে, তার তিনি বুট জুতা পরা, ঠক টক 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 শব্দ হচ্ছে, বুটের শব্দ হচ্ছে রাস্তায়, আর তার গায়ের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়তেছে টপ 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 শব্দ, এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো এক পর্যায়ে বেরোলেন মেন রোডে এসে দেখলেন মেন রোড বেশ ফাঁকা হয়ে আছে, গাড়ি ঘোড়া তেমন নাই, মানে হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি যাচ্ছে আর মানে বাস দেখলেন না অনেকক্ষণ। তো যাই হোক তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তো অনেক সময় তিনি রিক্সা নিয়ে নেন একটা, তো দেখলেন যে একটা রিক্সা আস্তে আস্তে ওইটা নিয়ে উঠে গিয়ে রিক্সায় করে এক সময় যা নামলেন হাসপাতালের সামনে। তো তখন কিন্তু ওই বৃষ্টি এক নাগাড়ে চলতেছে, ওরকম পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো ঢুকলেন হাসপাতালে, ঢুকে তার ওই মানুষদের সাথে কথাবার্তা বললেন যারা ওখানে কাজ করত। তো বলে তারপর তারা বললো যে আজকে একটু লেট করছে না তার ভাই, কি ব্যাপার, কারে রাস্তার মধ্যে রিক্সা রিক্সা নাই, কি যে একটা অবস্থা, আর বাসায় বাজারে পাঠাইছিল সন্ধ্যায়, বাজারে যে লেট হয়ে গেছে বলে তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলেন। তার মতো করিডোর দিয়ে হাঁটতেছেন, ফাঁকা জায়গায় বেরোতেছেন না, ফাঁকা জায়গাটা হচ্ছে মাঠের মতো এরকম বড়, ওদের কোনাকুনি আগে অন্য সময় বৃষ্টি না থাকলে হেঁটে চলে যান আর কি। এমন দেখতেছেন যে মেঘের ডাক বাড়তেছে গুরু গুরু শব্দে, মাঝে মাঝে বৃষ্টিও একটু বেড়ে যাচ্ছে। তো তিনি করিডোর দিয়ে হেঁটে হেঁটে এই বিল্ডিং ওই বিল্ডিং এরকম করে তার সবগুলো রাউন্ড সারলেন। এখন তার যাওয়ার পালা হচ্ছে মর্গে। তো মর্গের দিকে যাচ্ছেন তিনি, তো চিন্তা করলেন যে আমি এখানে একটু থামি, অফিসে এখানে একটু চা খাই, ওদের এখানে চা থাকে, ওখানকার একজন সিস্টার আছে তিনি চা রাখেন ফ্লাস্কে, তো তার সাথে একটু কথা বলে যাই, একটু গল্প করে যাই, কারণ তো বেরিয়ে আমার বেরোতে হবে ফাঁকা জায়গায়। তো হেঁটে যখন নাকি ওই সিস্টারের ওখানে আসছেন, সিস্টারে বললেন যে সিস্টার চা টা খাওয়াবেন নাকি, তো উনি চা দিল উনাকে, চা দিয়ে বলতেছে যে আজকে তো ওইখানে ডেড বডি আছে, বলে তাই নাকি, হ্যাঁ এটা আসছে রাত্রে আসছে আজকে, আর ই নাই তো ওইখানে, মানে যে কাজ করে আর কি সে নাই, মানে ডোম যে আছে কাজ করে সে নাই, তো ওখানে রাখছে চা পাতা টাতা দেয়া বরফ টরফ দেওয়া রেখে দিছে ভিতরে, তো আপনার থাকতে হইব কিন্তু ওইখানে, এখানে আপনার খুব বেশি লাগবো না, ওখানে থাইকেন। তা আদার মিয়া বললো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাই চা টা খেয়ে যাই, অনেক ধন্যবাদ চা খাওয়াইছেন। তো সিস্টারকে ধন্যবাদ দিয়ে তিনি বের হয়ে গেলেন ওখান থেকে। হেঁটে যাচ্ছেন মর্গের দিকে, এই জায়গাটা বলছি যে হাসপাতালের একটু পেছন দিকে, একটু ফাঁকা এবং বৃষ্টি কিন্তু একটু বাড়ছে, তো তার এই যে রেনকোটের মধ্যে পটপট পটপট করে বেশি বেশি শব্দ হচ্ছে এবং মানে কাঁচা মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, জায়গাটা কিন্তু একটু কাদা কাদা হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে তিনি মর্গের ভেতরের জায়গাটায় ঢুকলেন যেখানে বড় গাছ আছে একটা, এবং কেন জানি ওই দিন তার কাছে কেমন জানি লাগলো, মনে হলো যে জায়গাটা খুব শুনশান, আর উনি টর্চ লাইট আনেন নাই, নিয়ে আসছেন তার সাথে হারিকেন, ওখান থেকে ভেতর থেকে হারিকেন নিয়ে আসছেন। তা হারিকেনের আলোতে যতটুকু দেখা যাচ্ছে এখানে, তা টর্চ লাইটের কারণ হচ্ছে টর্চ লাইট মেরে একদিকেই দেখা যায় এবং টর্চ লাইট তো সারাক্ষণ জ্বালায় রাখা হয় না, শুধু কোথাও মেরে হাঁটা হয়, কিন্তু তার তো এখানে একটু থাকতে হবে, এই কারণে তিনি নিয়ে আসছেন হারিকেন, যে জ্বালায় রাখলে আলো হবে। তো হেঁটে হেঁটে চলে আসছেন, এই বাইরে কিন্তু কোনো লাইট নাই, তাদের ওই ভিতরে ওই মর্গের ভিতরে আলো আছে, লাইট আছে, এইখানে কোনো লাইট নাই কোনো কারণে। তাকে মর্গের লোকটা বলছিল যে ডোম ছিল, সে বলছিল যে মর্গের বাইরে লাইটটা থাকে না, কাইটা যায় সবসময়। তো তিনি এটাকে খুব একটা আতার মেয়েটারে প্রাধান্যই দেন নাই, তিনি মনে করছেন যে এটা একটা বুজরুকি কথা বলছে, এই কথার কোনো মূল্য নেই, এটা আজ এটা কেন লাইট কেটে দেবে মর্গের বাইরে, কোনো কথা নাকি। বাট ওই ডোম কিন্তু তাকে বলছে যে মর্গের বাইরে লাইটটা থাকে না, কাইটা যায়। তো তিনি ওই হারিকেন নিয়ে গেলেন, গাছ ক্রস করে দেখলেন যে বৃষ্টি ওখানে গাছের নিচে একটু কম, পাতাগুলো আরেকটু ভিজলে হয়তো নিচে পানি পড়া শুরু করবে। তো হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে গেটের পাশে বসার জায়গাটা, ওইটার উপর কিন্তু শেড আছে, টিনের শেড আছে, তো ওইটার নিচে দিয়ে তিনি বসলেন, হারিকেনটা রাখলেন পাশে, তার বুক পকেটে তার ধূমপান করা জিনিস ছিল, তো বের করে তিনি ধূমপান করা শুরু করলেন। তো ধূমপান করতেছেন আর বসে আছেন, চিন্তা করতেছেন বিভিন্ন জিনিস, জীবনের অনেক প্ল্যানিং ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্তা ভাবনা, নানা রকম চিন্তা, একলা বসে থাকলে যেরকম হয় সেরকম। তো হঠাৎ করে তার কাছে খুব বেশি রকমের চা পাতার ঘ্রাণ আসা শুরু করলো নাকে। মনে হচ্ছে যে একেবারে কাঁচা চা পাতার ঘ্রাণে ভরে গেছে চারিপাশ। মানে চা পাতা যদি হালকা লিকার করা হয়, যেমন একটা কাঁচা চা পাতার একটা ঘ্রাণ, সেটা খুব প্রবল ভাবে আসতেছে। তো তখন তিনি ভাবলেন যে ওখানে মনে হয় যে বরফ চা পাতা কি কি দিয়ে রাখা থাকে, বডি ওরকম কিছু নাকি হইতে পারে, মানে ওইটারই ঘ্রাণ মনে আসতেছে। তো তিনি আর ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কিন্তু তার বারবার তার চোখ যাচ্ছে যে ওই যে মর্গের যে ঘরটা সেটা দরজার দিকে আর কি, মানে তাদের যে ওখানে ই কাটা ঘর যেটা আছে, ডেড বডি ই করার যে দরজাটা, মানে রুমটা, সেটা দরজার দিকে চোখ যাচ্ছে। তো দরজা দেখতেছেন তিনি লাগানো এবং তালা মারা। তো যাই হোক, আবার তিনি কিছুক্ষণ তাকে এবং প্রবল ভাবে তার ওখানে ঘ্রাণ আসতেছে, মানে এরকম চা পাতার ঘ্রাণ খুব ব্যাপক ভাবে লাগতেছে তার কাছে। একটু পরে তার মনে হলো যে তার মাথার উপর যে আম গাছটা ছিল বড়, সে আম গাছের মধ্যে কিছু একটা নড়াচড়া করে গেল। তিনি একটু ভালো মতো তাকাইলেন না তার উপর দিয়ে, কি ব্যাপার, কে আম গাছের উপর নড়াচড়া করে এরকম রাতের বেলা? হঠাৎ করে তার মনে হলো আম গাছের উপরে মানে কেউ মানে বেয়ে যাচ্ছে, এই ডাল থেকে ওই ডাল, মানে বেয়ে যদি যায় এরকম কিছু। হ্যাঁ, তার কাছে মনে হলো কি বানর টাইপের কিছু নাকি, গাছের উপরে কে এরকম বেয়ে যাইতেছে, এবং এটার জন্য এটা মোটামুটি একটু ছোট ডালগুলাতেও যাচ্ছে, যেখানে নাকি মানে একটা ভারী কিছু থাকতে পারবে না, ওখান থেকে মুভ করার জন্য পাতাগুলা শশা শশা করে নড়তেছে। তো একবার ভাবছেন যে এখানে কি কাকের বাসা টাসা করছে নাকি, ওরা হয়তো বৃষ্টির পানিতে বদাট হইতেছে। তো ভালো মতো বোঝার চেষ্টা করলো, হারিকেনটা উঁচা করে ধরলো। তো হারিকেনের যে সমস্যাটা, হারিকেনের আলোতে কিন্তু ফোকাস হয় না কোনো কিছু, একটা জায়গা একটু আলোকিত হয়ে যায় চারিপাশটা বলের মতো, কিন্তু ওরকম ফোকাস হয় না। তো তিনি কিছুই দেখতে পেলেন না, তার কাছে শুধু মনে হলো ডালপালাগুলো নড়তেছে এরকম। তো তিনি হারিকেনটাকে রাখলেন নিচে, রেখে তিনি বসলেন। এই সময় হঠাৎ করে তার মনে হলো তার পাশ থেকে হারিকেনটা ছিটকায় দূরে যেয়ে পড়লো, পড়ে চিমনিটা ভেঙে গেল, আগুন নিভে গেল। খুব মানে জিনিসটা ঘটছে মানে খুব ফাস্ট, মনে হয় হারিকেনটা তার পাশে রাখছিল, সেখান থেকে ছিটকায় দূরে গেছে, যে পড়ছে পড়ে চিমনি ভেঙে আগুন নিভে গেছে। তাতারমি অবাক হয়ে গেল, হারিকেন এখান থেকে ছিটকে গেল কেমনে, এটা তো যাওয়ার কথা না, হারিকেনের কি হাত পা গজাইছে নাকি? তিনি তাড়াতাড়ি ঘুরলেন, ঘুরে বললেন, এই এই কে রে, এনে কেডারে, মানে তার কাছে মনে হয়েছে কেউ কে আসে নাকি আশেপাশে। তো এটা বলার সাথে সাথে তিনি একটা কণ্ঠ শুনলেন, চাপা কণ্ঠ, মনে হলো ওই দরজার পাশ থেকে, ওই যে মর্গের যে ভেতরে দরজা, ওখান থেকে খুব চাপা কণ্ঠে বলছে, আমি কিরে বেটা এখানে কি করস। তিনি একটু মানে একদম তার শরীরে সারা রোম দাঁড়ায় গেছে, মানে একেবারে ঘাট থেকে শুরু করে হাত পায়ের পেছনে রোম। চিন্তা কে, লজিক্যালি আতানিয়া যদি গার্ডের চাকরি করলো অনেক বছর, তিনি ভাবলেন যে এখানে তাকে ভয় দেখাইতে কেউ দুষ্টমি করতেছে। তিনি বলতেছে, নাই খারা আইতাছি, তোর ফাইল আমি দেখাইতেছি, তুই কেরা বলে তিনি হেঁটে একদম সামনে গেলেন। সামনে গিয়ে তিনি হতবাক যে দরজায় তিনি তালা দেখছিলেন, তালাটা নাই, দরজাটা ঈষৎ খোলা, মানে হালকা দরজা, দুই মানে দুই পাশে ফাঁক করা, দুই পাল্লার দরজা ছিল ফাঁক করা। তো তিনি একটু থতমত খাইছেন, কারণ তার কাছে কিন্তু লাইট নাই, হারি কেন নাই, তিনি এখানে কি দেখবেন। হঠাৎ করে ওই দরজাটা খুলে গেল, মানে যে ওই যে ঘরের মর্গের দরজা খুলে গেল। তারপর তিনি দেখলেন কেউ একজন ওখান থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে। হামাগুড়ি দিয়ে মধ্যে কোনো মানুষ, অবশ্যই কোনো মানুষ বের হয়ে আসতেছে। এবং একটু পরে এই যে হালকা আকাশের আলোতে তিনি দেখলেন একটা মানুষের মুখ তার দিকে তাকায় আছে উঁচু হয়ে। হামাগুড়ি অনেকটা কোন কুকুর বিড়াল যেভাবে হাঁটে সেরকম হামাগুড়ি দিয়ে আসছে, মাথাটা উঁচু করা এবং বিভৎস রকমের একটা ফেস বানাইছে। এটা তিনি ওই আকাশের আলোতেই বুঝতেছেন, বেশ ভয়ঙ্কর রকম ফেস বানাইছে। এবং মানুষটার চোখের মধ্যে যে মনি নাই এটা তিনি বুঝতেছেন, যে পুরো চোখ দুইটা সাদা, এবং তাকে দেখে মুখ এদিক ওদিক করতেছে, বাঁকাচ্ছে, গড়গড় করে শব্দ করতেছে। তারপর খুব দ্রুত তার দিকে খুব ফাস্ট ওইভাবে হামাগুড়ি দিয়ে এসে লাভ দিল একটা। আতার মিয়া কিছু বুঝে ওঠার আগেই উনি মানে ফিল করলেন যে ওনার উপরে খুব ভারী ঠান্ডা কোনো মানে শরীর, ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম ঠান্ডা কোনো শরীর তার উপরে এসে পড়ছে। তিনি মানে ব্যালেন্স হারায় ধপ করে পড়ে গেলেন মাটির মধ্যে, এবং তার জুতাও পিছলাই গেছিল, তার হিলটা জুতার, ধপ করে পড়লেন তিনি মাটির মধ্যে, এখানে ঘাস ছিল। এবং তিনি ফিল করলেন তার উপরে উঠে বসছে, তার বুকের উপরে, এবং তাকে বলতেছে, শৈল মাছ দিয়ে ভাত খেয়ে আইসোস, শৈল মাছ মজা, একলা ঘাস, একলা ঘাস, এরকম বলতেছে। তো তিনি আসলে ওই সময় আর তার সেন্স ধরে রাখতে পারেন নাই, তার আসলে নার্ভাস ব্রেকডাউনের মতো হয়েছে, তিনি একেবারে জাগার উপর সেন্সলেস হয়ে গেলেন। তো এরপর তো আতার মিয়ার আর সেন্স নাই, আতার মিয়ার সেন্স ফিরছে পরে দিনের বেলা, তখন তিনি হাসপাতালে শুয়ে আছেন একটা বেডে, এবং তার পাশে তার ওই হাসপাতালের সিস্টার একজন বলতেছে যে আতার ভাই ঠিক আছেন, আপনি ঠিক আছেন? তো তখন তিনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছি, আমি এখানে কেমনে আইলাম? তো তখন সিস্টার বলতেছে যে আপনার ওইখানে পাইছিল, পড়া পাইছে সকালে, পড়া পাইছে আপনার, তারপর নিয়ে আসছে হাসপাতাল লোকজন, কি হয়েছে আপনার, কেমনে এরকম হইল, আপনার হারিকেন ভাঙ্গা ওইখানে, কি ব্যাপার? আতার মিয়া কইতেছে যে কুমু দাঁড়ান, কুমু আমার একটু উঠান। তো দেখা গেল সিস্টার খবর দিল ওয়ার্ড বয়ে, ওয়ার্ড বয় এসে আতার মিয়াকে উঠে বসাইল, তার কোমরে অনেক ব্যথা, গায়ে ব্যথা। তো তখন ওই যে নতুন যে ডিউটি ডাক্তার আসছে সকালে, তিনিও আসলেন হেঁটে, কি ব্যাপার? তো জিজ্ঞেস করলেন কি ছিল আপনার, কি ব্যাপার? তো বলল যে এই এই ঘটনা ঘটছে তার সাথে। আতার মিয়া বলতেছে যে স্যার আমি এটা আসলে মনে করি না, যে ভূত প্রেত এগুলো আমি বিশ্বাস করি না, কোনদিন করতামও না। আমি অনেক কিছু শুনছি আপনাদের এই হাসপাতাল সম্বন্ধে, আপনাদের মেডিকেল কলেজ সম্বন্ধে অনেক কিছু শুনছি, আমি এগুলো আসলে বিশ্বাস করতাম না, আমি কখনোই করতাম না। আমার কাছে কেন জানি মনে হয় কালকে আমার সাথে কেউ মানে অন্যরকম দুষ্টমি করছে আমার সাথে, কেউ আসলে আমি এটা মনে করি না যে এরকম কিছু ঘটছে, এটা আমি বিশ্বাস করি না, কেউ আমার সাথে শয়তানি করছে, মানে আমার কেউ মানে ভয় দেখাইতে চাইছে, এর জন্য হয়েছে জিনিসটা। তো সে সাথে সাথে বলে যে ওই যে সিস্টার ছিল যে রাত্রে চাক হয়েছে, সিস্টারও মনে এটার সাথে জড়িত। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন, তিনি ইয়াং ডাক্তার একদম, তিনি বললেন যে এটা তো আসলে গুরুতর অভিযোগ, এটা তো করা ঠিক না, এটা করলে তো এটা ব্যবস্থা হবে, আচ্ছা দেখি, খোঁজ খবর নেই। আচ্ছা আতার মিয়াকে বললো আপনি কি হাঁটতে পারবেন? বললো যে হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি উঠে আসেন। আর এমনি তার প্রেশার টেশার দেখলো ডাক্তার, এবং দেখলো গায়ের টেম্পারেচার একটু হাই হয়ে গেছে, কারণ বৃষ্টিতে পড়েছিল অনেকক্ষণ। তো তাকে নিয়ে আসলো, আনার পরে তাকে বললো কি কি হয়েছে, আবার বিশদভাবে জিজ্ঞেস করলো। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলো ওখানে একজন অ্যাডমিনের লোক ছিল, সে বললো কি হয়েছে? বললো যে এরকম এরকম ঘটনা। তাকে বললো যে আচ্ছা ঠিক আছে, মানুষটা কেমন ছিল? মর্গের দরজা খোলা দেখছেন? হ্যাঁ খোলা দেখছি। কয় তালা ছিল না আপনি শিওর? কয় আমি একদম শিওর, তালা মারা ছিল না, দরজা খোলা ছিল। তখন তিনি বলতেছেন যে ওই ডোমের লোকরা করছে এই কাজটা আমার সাথে। বলে আচ্ছা ঠিক আছে, তো ডোমের লোক যদি আপনাকে দেখাই যে ডোমের অ্যাসিস্ট্যান্ট বা ডোম চিনবেন তো আপনি দেখলে? বলে হ্যাঁ চিনবো। তো ডোমকে তো সে এমনিও চিনে, বলছে যে চিনবো না কেন, চিনবো, ডোমরে তো আমি এমনিও চিনি। তো যাই হোক, তাকে নিয়ে গেল ডাক্তার এবং অ্যাডমিনের লোক নিয়ে ওখানে ডোমের সামনে। ডোম তো বললো যে চেতে উঠছে, ডোমকে যখন বলছে, ডোম ফার্স্টে একটু মানে খারাপ ফিল করছিল ঘটনা শুনে, তারা বলছে যে আতার ভাই আপনার অনেকবার কইছি আমি যে জায়গাটা অনেক উল্টাপাল্টা আছে, আপনি কখনো আমার কথা বিশ্বাস করেন নাই বা আপনি এটার প্রতি কোনো গুরুত্বও দেন নাই, কিন্তু আসলে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু মর্গ। হ্যাঁ মানুষ আমরা করে ভয় দেখাই না, ভয় দেখাইতে চাইও না এটা, কিন্তু মানুষজন এখানে অনেকে আছে ভয় পায়, তো এই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। তো আপনি হুদাকামে বলেন যে আমরা আপনার ভয় দেখাইছি, কেন আপনার ভয় দেখাইতে যাবো আমরা? তো বলে যে আপনার অ্যাসিস্ট্যান্ট নেই। তো অ্যাসিস্ট্যান্ট আনে, অ্যাসিস্ট্যান্টও মানে খুব রাগ করছে, তার চেহারাও ওইটা না। আতার মিয়া নিজেই বলে যে না আসলে ওনারা কেউ না, আমি দুঃখিত। তো তখন তাকে ডোম বলে যে আপনার একটু ডেড বডিটা দেখাই, দেখেন তো আপনার মানে আপনি কি এরকম কাউকে দেখছেন নাকি। তো তাকে নিয়ে যায় ভিতরে। তো তখন নাকি আতার মিয়া যখন যায় ওই জায়গায় এরকম গন্ধ পাচ্ছে অনেক, এবং এটা তো মানে পুরান হয়েছে ডেড বডিটা, এখন ডাকে, এবং ওই জায়গায় খুব ভালো সংরক্ষণের ব্যবস্থা যে তা না। যাই হোক, সেই ডোম তাকে নিয়ে গেল ওই ডেড বডির কাছে। তো ডেড বডিটা একটা কাঠের কফিনের মধ্যে রাখা, ঢাকনা দেয়া না, ঢাকনা উঠানো, ভিতরে দেখা যাচ্ছে যে ওরকম কাপড় দিয়ে মোড়ানো, আর ওই চা পাতা টাতা এগুলো দিয়ে রাখছে এসে। যাই হোক, ওই কাপড়টা সরালো আর কি মুখের কাছ থেকে। তো চেহারাটা দেখে মানে আতার মিয়া দুই পা পিছায় আসছে ভয়ে, একদম পিছায় আসছে। তো ডোম বলছে কি হয়েছে? বলে যে আমি এরই দেখছি কালকে। তো তখন ডোম বলছে এটা কি সম্ভব? সে ভিতরে ছিল, তালা মারা ছিল, সে আপনার এখানে, সেটা মৃত মানে বডি, আমি নিজেই এটা পরীক্ষা করছি, এটা মৃত, এতো মানে তার মৃত্যু হয়েছে, তো সে তো আসলে আসার কথা না আপনার কাছে, কিভাবে কি? তাতার মিয়া বলে যে আমি এটাই দেখছি। তাতার মিয়ার অবস্থা খারাপ হয়ে যায়, তখন মানে সে খুব ভেঙে পড়ে আর কি। ডাক্তাররা তাকে নেয় তাড়াতাড়ি নিয়ে, তাকে মানে একটু রিল্যাক্স করার ওষুধ দেয় এবং স্যালাইন দেয়, এবং তার বাড়িতে খবর পাঠানোর ব্যবস্থা করে, বলে যে উনি একটু অসুস্থ হয়ে গেছে, আর তাকে বলে যে আপনি রিল্যাক্স করেন আগে। তো যাই হোক, আতার মিয়ার পরিবার আসে, তার ছেলে আসে, স্ত্রী আসে, আসার পর তাকে মানে দেখে, তার স্যালাইন শেষ হয়, পরে তাকে ছুটি দেয় হাসপাতাল থেকে, বলে যে বাড়ি যেয়ে আপনি রেস্ট নেন। তার সিকিউরিটি কোম্পানিরা জানানো হয় যে তিনি কয়েকদিন রেস্ট নেবেন, শরীর খারাপ। তো বাসায় যাওয়ার পর আতাহার মিয়ার শালা যাওয়ার পর ওখানকার ঘটনা শুনছে তো সবই, তারা ওখানেও শুনছে এবং ডাক্তার সাহেব বা কর্তৃপক্ষ তারা কিন্তু ওই জিনিসটাকে ওই ভৌতিক কোন ফ্লেভার তারা দিচ্ছে না, বাট তারা কিন্তু এমন একটা আচরণ করতেছে মানে তারা জিনিসটা মানে অনেকটা এরকম যে তারা জানে যে আতাহার মিয়া কি দেখছে এরকম, মানে জিনিসটা অতি প্রাকৃত কিছু তারা মানে অনেকটা মানে মনে মনে স্বীকার করতেছে মুখে বলতেছে না, তারা জিনিসটা বলতেছে যে হইতে পারে তার দৃষ্টি ভ্রম বা সে হঠাৎ করে ভ্রম দেখছে এরকম। তো যাই হোক বলছে যে ভ্রম ক্লান্ত থাকতে পারে, সে এই হয়ে যেতে পারে, সে ঠিক হয়ে যাবে এই সেই এগুলো বলছে। তো আতাহার মিয়া যখন বাসায় আসে তার শালা একজন হুজুরকে নিয়ে আসেন বাসায়, তো হুজুর এসে আতাহার মিয়াকে ঝাড়ে এবং ঝাড়ার পরে আতাহার মিয়ার চোখের দিকে তাকায় এবং তার আঙুল ধরে ধোয়া পড়া শুরু করে। ধোয়া যখন পড়ে তখন আতাহার মিয়া নাকি একেবারে মানে পাগলের মতো হয়ে যায় এবং চিৎকার চাঁচামেচি শুরু করে, একটু পরে সে হাসতে থাকে এবং তার মধ্যে ওই জিনিসটা এন্টিটিটা আসে। কি হয়েছে সে তখন বলা শুরু করে যে এইটা হচ্ছে একটা জিন। আতাহার মিয়া যখন আসতেছিল বাজার থেকে মাছ কিনে সে তখন থেকে এই মাছের পিছনে লেগেছিল এবং সে চাইছিল আতাহার মিয়ার কাছ থেকে মাছটা নিতে। যাই হোক তারপরও সে আতাহার মিয়াকে অনেকটা ব্রেক দিছে যে আতাহার মিয়া যাতে তার প্রতি নরম হয়ে তাকে মাছের কাটাগুলা দেয়। তো আতাহার মিয়া তাকে তাও দেয়নি এবং তাকে ইট মারছে তার গায়ে, ওই যে আসার পথে ইট মারছে, এই ইটটাতে সে খুবই অফেন্ডেড হয়েছে এবং সে তখনই নাকি ডিসাইড করছে যে একে ক্ষতি করবে সে এবং তাকে কাটা দিলেও সে ছেড়ে দিত। আতাহার মিয়া তাকে কাটাগুলাও দেয়নি এবং সে লাঠি নিয়ে মারতে গেছে। এই কারণে আতাহার মিয়াকে সে ফলো করে পুরো আসছে এবং এসে ওই যে মর্গের ওইখানে তাকে ভয় দেখাইছে, ভয় দেখায় তাকে পজেস করছে এবং তাকে সে ক্ষতি করে ছাড়বে। তো যাই হোক হুজুর বলে যে তাকে ছেড়ে যেতে, তো তো সেই জিন তো ছাড়তে চায় না, সে বলে যে তাকে সে এমন এমন জিনিস দেখাবে যে সেই জিনিস দেখে আতাহার মিয়া নিজেই নাকি মানে ভয় পেয়ে যাবে, অন্যরকম হবে তার। যাই হোক হুজুর তখন তার মতো উনি তার মতো দোয়া দরুদ পড়েন এবং তার মতো তিনি যেভাবে রুকাইয়া করার করেন এবং করায় এক পর্যায়ে ওইটাকে ছাড়ান মানে আতাহার মিয়ার থেকে আলাদা করেন, বলে যে আর কখনো একে বিরক্ত করবো না, যাই হয়েছে সে তোমাকে খাবার দেয়নি, কাটাটা তার দেওয়া উচিত ছিল সে দেয় নাই, ভুল করছে কিন্তু তুমি তাকে বিরক্ত করবে না, এগুলো বলে অনেক কিছু করে তিনি তার মতো দোয়াদুদ পড়ে আর রুকাইয়া করেন এবং ওইটাকে ছাড়ান তার কাছ থেকে। যাই হোক আতাহার মিয়াকে তিনি কয়দিন বলেন রেস্ট নিতে এবং তাকে ওই যে ই দেন, পড়া পানি দেন ইত্যাদি ইত্যাদি দিয়ে দেন, কিছু সরিষার তেল পড়ে দেন বলে যেটা গায়ে মেখে গোসল করতে, আর কিছু চিনি পড়ে দেন, চিনির মধ্যে ধোয়া পড়ে ফুদেন, বলে বলে যে এই চিনি দিয়ে ওনাকে যখন মানে কোন ড্রিঙ্কস দিবে এই চিনিটা যাতে খাওয়ায়। যাই হোক এবং বলে বাসার থেকে বেরোতে না, নামাজ কালাম পড়তে সবকিছু এবং বসে রাত বিরাতে একা একা হাঁটতে না, একা একা কোথাও যেতে না। তো এটা মোটামুটি মেনটেন করে চলতে যে রাত বিরাতে একা, তো আতাহার মিয়া বলে যে সে তো চাকরি করে গার্ডের, তার তো রাতে কাজ থাকে, বলে থাকতে পারে কিন্তু এইটা এখন আপাতত করা যাবে না, যেখানে কাজ করেন বলে দিয়েন যে আমি রাত্রে গভীর রাতে কাজ করব না, আর ওই যে হাসপাতালের ওইখানে যান না। হ্যাঁ তো হুজুর তখন এটা ব্যাখ্যা করছে যে ওই দিনটা নাকি যেটা করছিল আতাহার মিয়াকে ভয় দেখানোর জন্য, ওই যে ওখানে যে বডিটা আছে বডিটার মতো চেহারা সে তো শেপ শিফট করতে পারে, ওরকম করে সে আতাহার মিয়ার সামনে আসছিল, আর ওই ওই জিনিসটা তো আর ওই মানুষটা তো আর আসবে না, সেটা ওই জিনই আসছিল ওই ইটার রূপ নিয়ে আতাহার মিয়াকে সে অ্যাটাক করছিল এখানে এবং তাকে ভয় দেখানো ছিল মূল কাজ। ভয় অনেক সময় মানুষ তো অনেক সময় মারাও যায় ভয়ে, এরকম হয়। তো যাই হোক এটাই ছিল ঘটনা এবং বলছে যে তাকে বলছে রাত বিরাতে ঘোরাফেরা করতে না। তো যদিও এই আতাহার মিয়া এই রাতের বেলা বসে এখানে আঞ্জুমদের সাথে এই ঘটনা বলছে তখনও কিন্তু রাত হয়ে গেছে, তা আঞ্জুমরা তাকে বলে মানে এই ঘটনা শোনার পরে যে ভাই আপনি যে রাতের বেলা এখন যাবেন আপনি ভয় পাবেন না, তা আতাহার মিয়া নাকি হাসতে থাকে, হাসিটা আঞ্জুমের কাছে মনে হয়েছে একটু অ্যাবনর্মাল টাইপের হাসি, মানে যেই হাসি এতক্ষণ মানে লাস্ট করার কথা না সে অনেকক্ষণ ধরে হাসতেছিল, কোনো উত্তরই দেয়নি হাসতেছিল, আঞ্জুমরাই উঠে যায় ওখান থেকে, কেমন জিনিসটা অস্বস্তি লাগে তাদের কাছে, তো বলে যে এটা কেমন একটা ব্যাপার স্যাপার মানে জিনিসটা এরকম। তো পরবর্তীতে নাকি ওই আঞ্জুম আঞ্জুমের বন্ধুরা ওই দোকানের লোকটাকে জিজ্ঞেস করছে যে এই লোকটা কে এরকম কি, আরে ভাই থাকে ওদিকে একটু পাগল ধরনের অন্যরকম, এই লোক স্বাভাবিক না, এ রাতে একলা এসে বসলে আমার কাছে ভয় লাগে। দোকানদার বলছে যে একলা ভয় লাগে, কেমনে কেমনে কথা কয় কেমনে কেমনে তাকায়, তারে মানে আমার কাছে স্বাভাবিক মনে হয় না। তো যাই হোক আঞ্জুম এই আতাহার মিয়ার ঘটনা যেটা সেটা সে তার কাছে বেশ লাগছে এবং সে শেয়ার করছে আমাদের কাছে, আমার কাছে কিন্তু বেশ লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে। আর হয়তো সেই ব্যক্তি এখনো পজেসড আছে, এই কারণেই সে হাসছে, হয়তো তার মধ্যে সে পজেশনের ব্যাপারটা রয়ে গেছে, সেটা ছেড়ে যায়নি তাকে। তো যাই হোক, এই ছিল ঘটনা। তো এখন আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোকন খুলনা থেকে। রোকন আমাকে অনুরোধ করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। এই ঘটনাটি রোকন কালেক্ট করেছে তার এক বন্ধুর কাছ থেকে। তার বন্ধু সেই যার সাথে ঘটনা ঘটেছে তার সাথে পার্সোনালি পরিচয় আছে তার, তার কাছ থেকে ঘটনাটি পেয়েছিল। তো আমি শেয়ার করছি সেই ঘটনা। এই ঘটনা যার সাথে ঘটে তার নাম হচ্ছে ফয়জুল। তো ফয়জুল এবং মইজুল দুই ভাই, তারা পেশায় হচ্ছে মৎস্যজীবী, তারা জেলে, তারা সুন্দরবনের কোন একটা গ্রামে বসবাস করত এবং সেখান থেকে তারা মাছ ধরতে যেত। তার বাবাও ছিল মৎস্যজীবী মানুষ এবং তারা পারিবারিকভাবে মৎস্যজীবী। এছাড়াও মাঝে মাঝে ছোটখাটো কাজ যখন পড়ত, যখন মধুর সময় মধু কালেক্ট করতে যায়, ওইসবও তারা অংশ নিত, বাট মূল কাজটাই ছিল মাছ ধরা। তো ফয়জুল মইজুল দুই ভাই এই মাছের যারা মাছ ধরতে যায় তাদের সাথে ইনভলভ ছিল। এছাড়াও তারা নিজেরা দুই ভাই মিলে তাদের নিজস্ব নৌকা নিয়েও মাছ ধরত। তো বিভিন্ন সময় যেত এবং তাদের মধ্যে ভয় ভীতি বলে কিছু ছিল না। তারা যেখানে মানে যেখানে তারা ভালো মনে করতো যে এখানে মাছ ভালো আছে ওখানেই যেয়ে তারা জাল ফেলত এবং মাছ ধরত। তো এরকম এক রাতের ঘটনা, ওই দিন ফয়জুল আর মইজুল দুই ভাই আলাপ করছে যে তারা আজকে রাতে মাছ ধরতে যাবে, বেশ মাছ পাওয়া যাচ্ছে তারা শুনছে এবং তাদের ইচ্ছা দুই ভাই মিলেই আজকে মাছ ধরবে। কিন্তু বিকালের দিকে মইজুলের বেশ জ্বর আসলো, বেশ জ্বর আসলো, মোটামুটি ভালো জ্বর। তো ফয়জুল মানে সে তো মানে মাইন্ডসেট করে ফেলছিল যে সে ভাইকে নিয়ে আসতে যাবে, সবকিছু রেডি করে রাখছে, তাদের নৌকা ইত্যাদি ইত্যাদি। তো যে যখন মইজুলের জ্বর আসছে সে তখন মানে একটু আপসেট হয়ে গেল, কেমনে কি। তো একবার সে চিন্তা করলো কি যাবে কি যাবে না, পরে চিন্তা করলো আমি একাই বের হই, বেশি দূর যাব না, ভাইরে সহজ এখানে তত দূর যাইতে আমার দূর যাব না। তো সে নৌকা নিয়ে বের হয়ে যায়। তার বাসায় তার বাবা মা তাকে যদিও বলে যে একা যাইস না, তার বাবা না করে তাকে যাইস না একা, বাবাও যেতে চাইছিল তার সাথে। সে বাবাকে বলে যে আসার দরকার নেই, বাবা বয়স হয়ে গেছে, শরীর বেশ দুর্বল হয়ে গেছে, সে বলছে না আপনার আশা রাখবো না, আমি একাই যাই, বেশি দূর যাবো না, যতটুকু পারি যাই। তো বলে সে তাদের নৌকা নিয়ে বের হয়। মোটামুটি নৌকাটার ভালোই একটা সাইজ, বেশ ছোট না। তো ফয়জুল তার মতো যাত্রা শুরু করলো খাল বেয়ে এবং জানে যে যেখানে যেখানে তার ভাই জাল পাতে এবং সে আর তার ভাই দুজন মিলে জাল পাতে সেই জায়গায় যাওয়া শুরু করলো। তো যাচ্ছে একা একা, তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ এই একা একা দাঁড়বে যাওয়াটা বেশ কষ্ট এবং অনেক কষ্ট হয় দাঁড়বে যাওয়া। তো যাই হোক, আকাশে চাঁদ উঠছে এবং চাঁদটা বেশ ভরাট এবং সেই চাঁদের আলোটা খুব এনজয় করতেছে। সবসময় ফয়জুল এটা এনজয় করে, পূর্ণিমার রাতে এরকম যাওয়া, মাছ ধরা এবং পানি বেশ ফুলে ফুপে উঠে জোয়ারে। তো বাইতে বাইতে সে চলে আসলো এক জায়গায়, সে সেই জায়গায় তার ভাই আর সে দুজনেই মাছ ধরার জন্য জাল পাতত। তো আজকে সে একা 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 বেশ কঠিন হয়ে যাচ্ছে কাজটা করা তার জন্য। তো সে জাল পেতে পেতে একটু একটু সামনে যাচ্ছে এবং জালটা অনেক দূর মানে পরপর জালের ই পেতে যায়, ওখানে এরকম তাদের সিস্টেম। তো জাল পেতে সে তার নৌকা নিয়ে চলে আসলো একটা কর্নারে, একটা কর্নারে এসে একটা পাড়ে সে তাদের নৌকা ওইখানে বাঁধলো, বেঁধে সে বসে আছে পাশে, চিন্তা করলো যে একটু পরে গিয়ে সে জাল তুলবে। তো এরকম কিছুক্ষণ অপেক্ষা করার পর গিয়ে সে যখন জাল তুললো দেখলো মোটামুটি বেশ খানিকটা বেশ মাছ উঠছে, ছোট ছোট মাছ যদিও, সেগুলোকে সে বেছে বেছে সব নিল। নেওয়ার পরে সে তাকায় দেখতেছে এই খালটা থেকে একটা ছোট খাল ঢুকে গেছে। তো সেই খালে বেশ পানি ঢুকতেছে, মানে পূর্ণিমার জোয়ারের প্রভাবে বেশ পানি যাচ্ছে। তো তার বাবাকে সে বলতে শুনছে যে এই খালগুলোর মধ্যে যখন পূর্ণিমার সময় পানি উঠে জোয়ারে, মাছগুলো নাকি একটু মানে উথাল পাতাল করে, মানে তাদের মাথা অন্যরকম হয়ে যায়, সেগুলো অনেক ধরা পড়ে তখন। তো খালের মধ্যে গেলে নাকি ভালো মাছ পাওয়া যায় পূর্ণিমার সময়। তো তার বাবার কাছ থেকে সে এটা বলতে শুনছে। তো ফয়জুল তখন কাজ করে চিন্তা করে যাই খালটায় ঢুকি দেখি কি অবস্থা। তো সে তার জাল টাল গুটায় সে ওই আস্তে করে নৌকা ওখান থেকে ছুটায় চলে গেল খালের দিকে, খালে ঢুকে গেল। তো খালে বেশ পানি, পূর্ণিমার জোয়ার হয়েছে এবং সে বেয়ে ঢুকতেছে। তার কাছে বেশ লাগতেছে, কারণ কি, সে দেখতেছে গাছপালাগুলা তো ছড়ায় ছিটায় আছে মাথার উপরে এবং সেখান থেকে আলো, মানে চাঁদের আলো গাছের এই ডালপালাকে ছায়ার মতো তৈরি করে পানিতে পড়তেছে। এই ঘোলাটে পানি, পানিটা কিন্তু ঘোলাটে, মেটে কালারের পানি, তার উপর জ্যোৎস্না পড়ছে এবং গাছের ছায়া নিয়ে। তো বেশ অন্যরকম লাগতেছে ফজলের কাছে, মানে সে আবার একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, সে মানুষ হবে অ্যাডভেঞ্চার প্রিয়। সে জানে যে এই রকম জায়গায় বড় বড় গাছের ডালে অনেক সময় কিন্তু বাঘ বসে থাকে চুপচাপ, উঠে যখন জোয়ারে প্লাবিত হয় চারিদিক। তো এইটা সে আর এত মাথায় নেয় নাই, সে যাচ্ছে, সে চিন্তা করছে যে যাই আরেকটু ডিপে যাই। আরেকটু ডিপে যাওয়ার কিন্তু তার উচিত না, সে একা। তবে সে যেহেতু এখানকার ছেলে, সে পুরা রাস্তাঘাট চিনে, মানে পুরো ম্যাপটা বুঝে যে এই খাল কোন খালে বের হয়েছে, কোন দিক দিয়ে গিয়ে, তো ওরকম ভাবে সে যাচ্ছে। বেশ এগোয়ে গেছে অনেকটা এবং তার বেশ ভালোই লাগতেছে। তো এক জায়গায় গিয়ে একটু অবাক হয়ে গেল, সে দেখলো যে খালের এই জায়গাটা এইভাবে বেঁকে গেছে এই বাঁ দিক দিয়ে গিয়ে। সে জানে যে এই বাঁ দিক দিয়ে গেলে সোজা যে এরকম একটা প্যাচ নিয়ে এটা যে অমুক খালে পড়বে, আর এই দিক দিয়ে গেলে সোজা দিয়ে বের হয়ে যাওয়া যায় অমুক খালে, আর একটা খালে, আর এই মাঝখানে একটা মিলনস্থলের মতো জায়গা। তো ওইখানে পানি কিন্তু ভালোই জমছে। তো সে খেয়াল করে দেখতেছে পানির উপরে মনে হচ্ছে মাছ ঘাই দিয়ে উঠতেছে, ঠাস ঠাস করে মাছ ঘাই দিয়ে উঠতেছে। খুব অবাক হয়ে গেল, মাছ ঘাই দেওয়া মানে হচ্ছে পানির উপরে মাছ মুখ দিয়ে এরকম ই করে। তো ফজলের কাছে মনে হলো বাহ, এ তো ঝাঁকে ঝাঁকে মাছ। এবং সে তখনই খেয়াল করলো যখন ঝাঁকে ঝাঁকে মাছ, ওই জায়গাটা কিন্তু ফাঁকা, মানে ওই ওই মাছখানটার মধ্যে গাছের ডালপালাগুলা আসে নাই আর কি, জায়গাটা খোলা, একটা গোল চক্করের মতো হয়ে গেছে ওই জায়গাটা। এবং চাঁদের আলো স্পষ্ট, ওইখানে যে একদম পূর্ণিমা আলো পড়তেছে, এর মাঝে কিছু মাছ লাভ দিয়ে উঠতেছে, ছোট মাছ ওইখানে, এবং সেগুলো মনে হচ্ছে রূপালি কালারের, আলোটা গায়ে পড়তেছে আবার পানিতে পড়ে যাচ্ছে, আবার কিছু আছে কালারফুল মাছ। তো ফজলের কাছে মনে হইল এ তো ধরতেই হবে। তো সে ওখানে গিয়ে তার কাছে জাল ছিল, যেই জালটা এমনি ছুঁড়ে আর কি, যেটা দিয়ে মানে এটা পাতা জাল না, এটা এমনি ছুঁড়ে মেরে ধরে আর কি। তো সে নৌকাটা কাছায় নিয়ে গেল, কাছায় নিয়ে সে ওই জায়গায় জাল মারল। তো জাল মারার পরই সে বুঝতে পারলো জালে অনেক মাছ পড়েছে, জাল টানলো তাড়াতাড়ি, টেনে তুললো, দেখলো যে হ্যাঁ জাল ভর্তি মাছ, মানে মোটামুটি একটু ছোট বড় অনেক মাছ আছে। সে তুললো, তো একটু পরে সে জালটা যখন নাকি গোটায় নিছে, মাছগুলা গোটায় নিল, তখন দেখলো যে তার থেকে ওই মাছগুলো আরো কিছু মাছ এরকম সামনে ঘাই দিতেছে। তো সে কিন্তু কিছুক্ষণ এরকম কয়েকবার জাল মারল এবং সে সার্কেলের মতো ঘোরা হয়ে গেছে তার জায়গাটা, ওই যে জায়গাটুকুর মধ্যে জ্যোৎস্না পড়তেছে, সার্কেলের মতো ঘুরে সে জাল মারছে। তো সে একবার রেডি হয়েছে যে সে এই পাশে কিছু মাছ বুঝতে পারছে, সেখানে সে মারবে। এই সময় সে দেখলো ঠিক সার্কেলের মাঝখানের জায়গাটা, মানে যে জায়গাটা একেবারে মাঝখানে আলো পড়ছে, সেই জায়গাটার মধ্যে একটা বড় বাবল উঠলো, ভ্রুক করে একটা বড় একটা বাবল উঠলো। মনে হলো যে একটা মানে অনেকটা ডিমের কুসুমের মতো পানিটা ফুলে গেল, তারপর ফট করে ফুটলো সেটা। সে অবাক হয়ে চিন্তা করতেছে কি চাঁদের আলোয় দেখতেছে জিনিসটা। এই সময় সে দেখলো পানির নিচ থেকে মনে হলো একটা মাথা উঠতেছে, মানুষের মাথার মতো, মানে প্রথমে মাথা উঠলো মনে হচ্ছে মাথার মধ্যে কাপড় দেওয়া সাদা শাড়ি পরা কোনো মহিলা, সে উঠতেছে। এবং সে দেখলো যে মাথাটা উঠলো, তারপর দেখলো ঘাড় উঠলো, কাঁধ উঠলো, মানে পুরো সাদা শাড়ি পরা একটা মহিলা, এবং তার মাথার উপর আবার একটা সাদা ওড়নার মতো দেয়া, কিন্তু তার চেহারার জায়গাটা পুরো কালো, কিচ্ছু না, মানে একদম নিকশ কালো অন্ধকার। তো দেখলো মহিলার সারা শরীরে, মানে হাতে গলায় স্বর্ণের হার এবং চুড়ি বালা চকচক করতেছে, ঝকঝক করতেছে একদম, মানে চাঁদের আলো পড়ে চিলিক মারতেছে এরকম, কিন্তু তার চেহারা কিন্তু অন্ধকার, কিচ্ছু বলা যাচ্ছে না। মহিলা পানির উপরে ভেসে উঠে মনে হলো যে বসে আছে, মানে দুই পা ভাঁজ করে বসে থাকলে যেরকম মনে হয় পানির উপরে সে বসে আছে এরকম। তো ফয়জুলে না ভয় লাগলো মারাত্মক, যেহেতু চেহারা বোঝা যাচ্ছে না এটা কে, সে মানে তার বুকের মধ্যে কাঁপন উঠে গেল ভয়ে। এখন সে যেদিকেই যাবে তার নৌকাটা কিন্তু ওই মাঝখানটাকে হয় ক্রস করে যেতে হবে, ঘুরায় যেতে হবে এই পাশ থেকে, আর নইলে তাকে ওই মহিলার ওখান থেকে ক্রস করে পাশ দিয়ে যেতেই হবে মহিলাটার আশপাশ দিয়ে। সে ভয়ে কাঁপতেছে, পুরো জ্যোৎস্নার আলো পড়ছে মহিলা সাদা শাড়িতে এবং স্বর্ণ অলঙ্কারের মধ্যে। তো সে তাড়াতাড়ি নৌকাটাকে আরো খালের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তো ওইখান থেকে সে ফ্যাস ফ্যাসে কণ্ঠে মহিলার কণ্ঠ শুনলো, ফয়জুল, তাকে মনে হলো ডাকলো। তো সে মানে তাকাইছে মহিলাটার দিকে, তাকে হাত উঁচু করে এরকম ডাকতেছে মহিলাটা, এদিকে আয়, তোর কিছু অলঙ্কার দিয়ে নিয়ে যা। তো সে দেখতেছে মহিলা হাত দিয়ে আরেক হাত থেকে তার চুড়ি আর বালা খুললো, হাতের মধ্যে সোনার চিকচিক করতেছে, কায় নিয়ে যা নিয়ে যা। তো ফয়জুল মানে মাথা নাড়তেছে, সে সাহস পাচ্ছে না ওখানে যেতে। তো ফয়জুলের মন একবার তাকে ডাক দিল যে নেনা, এইরকম একটা চুড়ি পাইলে তো তোর হয়ে যায়, কি পরিমাণ স্বর্ণ এখানে, মানে তোর তোর সব অভাব বুঝে যায়, কি অবস্থা দেখ। একবার তার মন ডাক দিল, কিন্তু তার আরেক মন তাকে বলল যে না, তার মা তাকে সবসময় শেখাইতো যে কখনো কোনো কিছুর প্রতি লোভ করবি না, মানুষের জিনিসের দিক তাকাবি না, কারো দেওয়া কিছু নিবি না, তার মা তাকে এটা বলতো। ফয়জুলের মনের ওই অংশটা তাকে ডাক দিল যে না। ফয়জুল এখান থেকে বলল না, আমি নিব না, আপনি যান, এগুলো আমার না, আমি নিব না। তো মহিলা বলছে নে না নে না নে, তোর জন্য দিচ্ছি, নিয়ে যায় এগুলো। তো বলতেছে না আমি নিব না। তখন মহিলাটা খুব মানে রাগম্বিত হয়ে গেল, তুই নিবি নে বলে না, তুই এদিকে আসবি না বলে না। এই সময় ফজল শুনল যে তার বাঁ পাশ থেকে প্রচন্ড রকমের বাঘের গর্জন হলো, বেশ লাউড, মানে মনে হলো যে কানে তালা লেগে যাওয়ার মতো। ফয়জুল ভয়ে তার অন্তরাত্মা একদম মানে শুকায় গেল। সে রাতের বেলা এই নৌকার মধ্যে কি করবে, সামনে তাকায় দেখতে ওই মহিলা চুপচাপ ওইভাবে বসে আছে। তো সে তখন নৌকা নিয়ে খালের আরো গভীর দিকে চলা শুরু করলো, মানে মানে যেদিক মানে যেদিকে সে ছিল মাছ ধরতে ছিল, মানে মোড় নিয়ে সারাক দিকে যাওয়া শুরু করলো, এবং সে অনেকটা ভয়ে দিক বিদিক শূন্য হয়ে গেছে। সে কোনো মতে তার মানে বৈঠা বাইতেছে এবং সে জোয়ারের সাথে সাথে ভেসে ভেসে যাচ্ছে ওখান দিয়ে খালের মধ্যে দিয়ে ডালপালা, এবং দূরে সে শুনতেছে এই বাঘের গর্জনটা কাছায় আসতেছে। সে বুঝে পাচ্ছে না বাঘ কিভাবে ডাকতেছে এই জোয়ারের মধ্যে, হতে পারে সাঁতরায় আসতে পারে পানিতে, এই ভয়টা তার মধ্যে অনেক আছে। সে এটা কাকে দেখলো যেভাবে তাকে বলল যে নিয়ে যেতে, সে অস্বীকার করলো সে নিবে না। তো ফয়জুল এরকম মানে ভয়ের চোটে সে সামনে যাচ্ছে তাড়াতাড়ি। তো সে বাইতে বাইতে যখন সামনে যাচ্ছে, হঠাৎ সে দূরে দেখলো একটা গাছের ডাল কাত হয়ে আছে, সে গাছের ডালের মধ্যে ওই মহিলা বসা, তার দুই পা ঝুলায় বসে আছে এবার গাছের ডালে। এখনো তার চেহারা বোঝা যাচ্ছে না, সেই সাদা ওড়না দিয়ে মুখ ঢাকা, অন্ধকার, তার হাড়ের মধ্যে চুড়ি, তার দুইটা পা সে নাড়তেছে, পায়ের মধ্যেও সেরকম মানে বালা পরা, এরকম মোটা মোটা স্বর্ণের বালা, কিন্তু পা দুটো ঘুরানো, পিছন দিকে ঘুরানো, এরকম সামনে পিছনে করতেছে। তো তাকে বলে ফয়জুল তুই তো নিলি নে, আজকে তোর খবর আছে, আজকে তোরা খেয়ে ফেলবো। এটা বলার পর ফয়জুলের আত্মা উড়ে গেল। হঠাৎ সে দেখলো যে এই মহিলাটা ওইখানে মহিলার পরিবর্তে একটা বাঘ বসে আছে ডালের মধ্যে, একদম সে বাঘের চোখ দিল জ্বলতেছে এবং প্রচন্ড হুঙ্কার দিল বাঘটা ওইখানে। ফয়জুল তাড়াতাড়ি ভয়ের চোটে খুব দ্রুত নৌকার মাথাটা ঘুরায় ফেলল, ঘুরায় ফেলে অনেক টেকনিকের সাথে সে বাওয়া শুরু করলো যাতে সে এদিক থেকে বেরোয় যেতে পারে, ওই বাঘের দিকে সে না যায়। তো সে হঠাৎ করে তাকায় দেখে যে বাঘটা সেখানে নাই, হাসির শব্দ আসতেছে, একটা হাসির শব্দ চারিদিকে মিলা যাচ্ছে, এরকম একটা অবস্থা। একটু পরে সে শব্দ পেল পানির মধ্যে ছপ 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 করে কিছু আসতেছে তার নৌকার দিকে। ফয়জুল মনে মনে দোয়া পড়তে পড়তে দ্রুত বাওয়া শুরু করলো নৌকা, তার শরীরে যত জোর আছে সে নৌকা বাইতেছে। নৌকা বাইতে বাইতে সে এলোমেলো যাচ্ছে এবং সে দিক হারায় ফেলছে কোন দিকে বেরোবে, প্রচন্ড রকমের ভয় পাইছে ফয়জুল। তো ভয়ের চোটে সে নৌকা বাইতে বাইতে এক সময় সে দেখলো যে একটা, সে মনে মনে প্রার্থনা করতেছিল যে আমি যেন আল্লাহ দিক পাই, আমি যেন বেরোয় যেতে পারি। সেই প্রার্থনা করতে করতে এক সময় সে একটা খোলা জায়গা দেখলো, সে বুঝতে পারলো যেটা খালে বেরোনো, বড় খালে বেরোনোর পথ, এবং সে দ্রুত সেখান থেকে নৌকা বেয়ে সে বের হয়ে গেল ওখান থেকে। এবং বের হয়ে দেখলো সে হ্যাঁ আসলে বড় খালে পড়ছে, আর তার থেকে বেশ খানিকটা দূরেই একটা ট্রলার এরকম যাচ্ছে, সেটার ইঞ্জিনের শব্দ হইতেছে। ফয়জুল এখান থেকে চিৎকার করলো, মানে মানে ভয় পাইছে, প্রচন্ড ভয় পাইছে, চিৎকার করলো। তো ট্রলারের থেকে লাইট মারলো তার দিকে, আলো এসে পড়লো, তো তারা দেখলো যে ট্রলারটা কাছে চলে আসছে, ফয়জুলের নৌকা নিয়ে গেল। তো ট্রলারের মানুষজন তাকে মানে ওখানে হাত দিয়ে করলো, দড়ি ফেললো, সে নৌকা তাড়াতাড়ি কাছে নিয়ে ভিড় এলো ট্রলারের সাথে, এবং তার সে কাঁপতেছে ভয় থরথর করে। তো তাকে বললো যে আর কি লোকজন যে কি হয়েছে, কিরকম চিল্লাইতেছেন কেন, ভয় পাইছেন নাকি? তো বলছে হ্যাঁ ভয় পেয়েছি। কি বলে যেরকম মাছ ধরছিলাম এরকম এরকম ব্যাপার ঘটছে আমার সাথে। তো বলে যে হ্যাঁ অনেক সময় হয় যে জঙ্গলের মধ্যে তো অনেক রকম ই থাকে, আর আজকে পূর্ণিমা না, অমাবস্যা পূর্ণিমায় অনেক দেখা যায়, তো পূর্ণিমায় তো মাছ ধরতে বেড়ে অনেকে। যাই হোক আপনার ওই পন্থ এগিয়ে দিই, তার একটা জায়গার কথা বলে তারা। তো ফয়জুল রাজি হয় যে ওই পন্থ তাকে এগিয়ে দিক। তো ওই পন্থ এগিয়ে দেওয়ার পরে তারা ফয়জুলকে বিদায় দেয়, ফয়জুল ওখান থেকে নৌকা বেয়ে আসে। তো পুরো রাস্তাটা সে খুব ভয় পাচ্ছিল, তো খুব ভয় পেতেছিল সে। তো সে যখন তার বাড়ির ঘাটে আসে, সে কিন্তু এর মাঝে এসে বুঝতে পারছে সে বেশ অনেক মাছ মোটামুটি ভালোই ধরছে সে। তো সে নাকি বাড়ির ঘাটে যখন আসে, একদম কাছাকাছি চলে আসতেছে, তখন মানে সে মানে রাখবে আর কি, নৌকাটা এনে ঘাটের পাশে রাখবে, পাড়ের মধ্যে দেখে সেই মহিলাটা দাঁড়ানো। হ্যাঁ, এরকম তার সেই শাড়ি এরকম পরা, মাথার উপর থেকে ওনার মতো, মুখটা কালো। তো সেই মহিলা বলে যে তুই তো আমার দেয়া জিনিস নিলি নে, তো তুই তা ধরে যা ধরেছিস সব আমার মাছ, এক্ষুনি সব ফেলে দিবি পানিতে। নাহলে কিন্তু তোর কপাল খারাপ আছে। তো তখন ফয়জুল মানে খুব রাগ করে, কারণ কষ্ট করে ধরছে মাছগুলো, সে তো জাল ফেলে ধরছে। সে তখন বলে, এটা কারো মাছ না, এটা আল্লাহর মাছ, আমি আল্লাহর নদীর থেকে ধরছি, এই মাছ আমার, আমি এটা আমার অধিকারে ধরছি, আল্লাহ আমাকে দিছে, কারো কোনো কথা নেই। বলে সে একদম সোজা মানে নৌকা বাইতে থাকে এবং কোনো পাত্তা দেয় না। সে নৌকা নিয়ে একদম ঘাটে চলে আসে এবং তার মনের মধ্যে যে ডিটারমিনেশন যে এই নদী আল্লাহ তৈরি, এখানে যে মাছ যা দিছে আল্লাহ মানুষের জন্য দিছে, এটা সে ধরতে আসছে, সে একজন মৎস্যজীবী, তার জন্য এটাই জিনিস, এটাই তার রিজিক, এটা চিন্তা করেই সে হাঁটতে এবং তার সব মাছ সে উঠায়, সে এরকম ই ভরে, তার এখানে পোটলা ছিল মানে যেটার মধ্যে সে মাছ ধরে নেয়, তারা একটা কন্টেইনারের মতো এটার মধ্যে ভরে সে মাছগুলা নিয়ে সোজা রওনা দেয়। তো সে যখন বাসার দিকে আসতেছে নৌকা, কিন্তু সে বেঁধে রেখে আসছে এখানে, বাসার দিকে আসার সময় নাকি সে অনেক রকমের ডাক শুনছে, বাঘের ডাক, ভয় পাইছে, সে প্রচন্ড ভয় পাইছে যে কোন সময় বাঘ বের হয়ে আসে, কারণ ওই অঞ্চলে বাঘ আসা স্বাভাবিক, যে কোনো জায়গায় চলে আসে, খুব ভয় পাইছে, চিন্তা সে বুঝতে পারতেছিল না যে তার কি হবে, সে শুধু চিন্তা করছিল যে আল্লাহ আমারে বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, এই চিন্তা করে সে হাঁটতেছে, বাঘের ডাক শুনছে অনেক, কিন্তু তার কিছু হয় নাই, আল্লাহর রহমতে সে চলে আসছে বাসায়। এক সময় এসে সে বাসায় জোরে জোরে তার দরজা কিল মারে দরজার মধ্যে, তার মা খুব চিন্তিত ছিল, খুলে দেয়, তো সে ঢুকে এবং সে মাছগুলা দেয় বলে যে এরকম মাছ ধরছি এই ব্যাপার। তো তাদের বাসার মধ্যে তার মা তখন বলে যে তুই ঠিক করিস না এরকম, সে বলে না আমি ধরছি, এই মাছ কেন নিয়ে যাবে। এসে তো তার বাবাও আসে, এসে তারা মিলে ওই মাছের টেক কেয়ার করে আর কি, মাছ কিভাবে তারা রাখবে কি করবে। তো এই ছিল ফয়জুলের ঘটনা যেটা রোকনের কাছ থেকে আমি শুনলাম, এবং ফয়জুল কিন্তু বেশ ভয় পেলেও তার ইমানের কারণে সে বেঁচে গেছে সেখান থেকে, তার ইমান খুব স্ট্রং ছিল এবং সে ভয় পায়নি। যেই জিনিসই তাকে ডিস্টার্ব করুক জঙ্গলের মধ্যে এসে, এরকম জিন বা পরী বা মানে জিন দ্য ফিমেল কাইন্ড এসেই তাকে ডিস্টার্ব করুক, সে সেটাকে কিন্তু গায়ে মাখে নাই, সে তার ইমান স্ট্রং ছিল এবং তা সে তার লোভকেও জয় করছে, তাকে লোভ দেখাইছিল। হয়তো হয়তো সে ওই লোভে যদি ওই স্বর্ণালঙ্কার সে নিত, হয়তো সে কোনো বিপদে পড়ে যেত। যাই হোক, ফয়জুল খুব তার ইমান খুব স্ট্রং ছিল এবং সে সৎ থাকার কারণে কোন রকম সমস্যায় সে আর পড়ে নাই, এবং ফয়জুল সুস্থই ছিল। সে তাদের ওই মাছ পরে বিক্রি করে যখন সে মানে পরবর্তীতে আসে, সে সুস্থ, এবং তার ভাই যখন সুস্থ হয় তারা আবারও মাছ ধরতে গেছে অনেকবার, এবং এরকম ছোটখাটো অনেক এক্সপিরিয়েন্স তাদের হয়েছে যেগুলো ভয়ের ছিল। তো কখনো যদি সেগুলো রোকন সংগ্রহ করতে পারে, রোকন আমাদেরকে সেই ঘটনা পাঠাবে। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন আরেকটা ঘটনা নিয়ে। ততক্ষণ বলতে আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। আবারও চলে এলাম অদ্ভুত রীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন লিটন রাজশাহী থেকে। লিটন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। 2000 সালের ঘটনা, লিটন তখন HSC পাশ করে ইউনিভার্সিটি ভর্তি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই সময় তার মামার বিয়ে হয়ে গেল, তার ছোট মামার বিয়ে হয়েছে এবং তার মামা তার সাথে খুব ক্লোজ ছিল। যাই হোক, মামার বিয়েতে খুব আনন্দ ফুর্তি করলো, সে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল এবং বেশ পছন্দ হয়েছে জায়গাটা, খুব সাজানো গোছানো একটা গ্রাম, মানে একেবারে খুব সুন্দর, এবং সেখানকার পাশে সুন্দর খাল বয়ে গেছে এবং খালের পাশ দিয়ে গেলে এক পাশে একদম গাছগাছালিতে ঘেরা এবং সেইখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। তো এই জমিদার বাড়িটা লিটনের কাছে বেশ লেগেছিল। তো যাই হোক, মামার সেই বিয়ে খাওয়া বা বিয়ে হওয়া, তারপরে বেশ অনেকদিন সময় চলে গেল, লিটন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানেই সে চান্স পেয়েছিল, আর তারপরে বেশ অনেক ফ্রি টাইম তার কাটছে। তো একবার সে তার মামার সাথে গেল মামার শ্বশুর বাড়িতে বেড়াতে, গেল মামা মামি গেছে তার সাথে, লিটনও গেছে, এবং গিয়ে সে এইবার একটু ঘোরাফেরা করতে পারতেছে কারণ তার হাতে মোটামুটি সময় আছে। তো ঘুরতেছে মামা মামি, রাতের বেলা হেঁটে হেঁটে ঘুরতে যায়। তো লিটন বলল যে আপনারা কই যান? তো মামা বলল যে দেখ, ওইদিকে ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওইটার পাশ দিয়ে নামলে ওই যে ওখানে নদী আছে, নদীর পাশে খুব সুন্দর জায়গা ঘোরার। তো লিটন বলে যে আমার নিয়ে চলেন, আমি যাব। তো মামা মামি একটু এদিক ওদিক তাকাইলো নিজেদের দিকে, কারণ তারা মোটামুটি বিয়ে করছে নতুন, তাদের এটা ভালো সময় কাটে। তো যাক, ভাইগনা যেতে চাচ্ছে একদিন নিয়ে যাবে, তো লিটনকে নিয়ে গেল তারা। তো লিটন যাচ্ছে মা আমির সাথে, খুব সুন্দর চাঁদনি রাত, জ্যোৎস্না হয়েছে, মানে আকাশে একদম ফুটফুটে জ্যোৎস্না এবং চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিপাশ। এবং তখন এমন একটা সময় শীতকাল চলে গেছে, তখন বসন্ত আসতেছে, সুন্দর বাতাস, বাতাসে একবারে সবকিছু মানে একবারে দুলিয়ে নিয়ে যাচ্ছে, গাছপালার পাতাগুলো নড়তেছে খুব সুন্দর। তো লিটন মা মামিকে হাঁটতে দেখে একবার ভাবলো আসলে একা একা আসাটা ঠিক হয় না, এখানে আমার জীবনে এসে কি লাভ, আমি একা মানুষ, এখানে এসে এই সুন্দর পরিবেশ একা কি এনজয় করব আমি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় সেই জমিদার বাড়ির পাশের রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে। তো লিটন তার মামাকে বললো, মামা এই জমিদার বাড়ির ভিতর দিয়ে হেঁটে যাই চলেন। তো মামা বলতেছে, তার মামি বলতেছে, না 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 ওই জায়গা খারাপ, ওই যাইতে দেনা, বাসার কেউ না করো, ওখানে যাওয়া নিষেধ আমাদের, আমাকে তো একদমই নিষেধ, মেয়ে মানুষের একদমই নিষেধ দিয়ে যাওয়া। তো লিটনের মামা তখন বলে, আরে কি হবে কিচ্ছু না, বাইকনা বলছে চলো। তো তিনি মানে জোর করে তার স্ত্রীকে, তার স্ত্রী একদমই যেতে চাচ্ছে না, কারণ সে ভয় পায়। তো লিটনের মামারও আসলে ইচ্ছা ছিল যে জমিদার বাড়ির মাঝখানটা দেখা কেমন। তো যাই হোক, লিটনও খুব আগ্রহ, তো ঢুকে গেল মামা মামির সাথে। তো হেঁটে হেঁটে যাচ্ছে জমিদার বাড়িটার এক পাশের দিয়ে মানে ঢোকার রাস্তাটা, তখন দিয়ে যখন ঢুকতেছে দেখতেছে মাঝখানে প্রাঙ্গণ এবং বাঁ পাশে জমিদার বাড়ি, খুবই সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এই যে কালের মানে এই যে কষাঘাতে যেটা হয়েছে যে ইট ইট অনেক কিছু খসে গেছে, প্লাস্টার খসে গেছে, বড় বড় লতা পেঁচাই গেছে পাশ থেকে, অন্যরকম কিন্তু একটা অদ্ভুত নির্জনতা আর অদ্ভুত একটা ঠান্ডা ভাব আছে জমিদার বাড়িতে। এবং সেখানে দেখলো কয়েকটা গাছ এখনো আছে, ওগুলো মরা গাছের মতো, ওগুলোতে পাতা গজায় নাই, মানে এই যে শীতটা গেছে কয়েকদিন আগে, শীতের পরে যে বসন্তে পাতা আসবে, পাতা আসে নাই, ডালপালাগুলো বেশ বিভিন্নভাবে মোড়ায় টোড়ায় আছে, আর দরজা ওই যে জমিদার বাড়ির মূল ফটক যেটা সেটা খোলা, সেখানে দরজা নাই, একেবারে মুখ বদ্ধন করে আছে জায়গাটা, অন্ধকার ভিতরে দেখা যাচ্ছে, ঘুরঘুরটি অন্ধকার ভিতরে, চাঁদের আলো বারান্দায় খেলা করতেছে, একটা অন্যরকম অবস্থা। তো লিটনের মামা বললো, যাই দোস্ত দেখ খুব সুন্দর কিন্তু দেখ। লিটন বললো, যে হ্যাঁ মামা অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, তো তার মামি তাকে টানতেছে, বলে না না এখানে চলো, এখানে থাকা যাবে না, আমার বাসায় শুনলে রাগ করবে, এই সব বলে উঠলে। এবং মনে হলো যে লিটনের মামি একটু লিটনের উপর বিরক্ত হয়েছে, কারণ লিটনই কিন্তু মামাকে নিয়ে আসছে এখানে। লিটন ব্যাপারটা বুঝতে পারছে, তা সে বলছে, আচ্ছা মামা চলো বেরি আগে সামনে চলো। তো তার মামা হাঁটতে হাঁটতে সামনে চলে গেল তার স্ত্রীকে নিয়ে, এবং দেখলো যে লিটনের মামি তাড়াতাড়ি নিজের চুল ঢাকতেছে, মানে চুলটা ভালো মতো মানে কভার করতেছে। তো ওখান থেকে বের হয়ে তারা চলে গেল ওদিক দিয়ে। তো লিটনও পিছিয়ে পিছিয়ে বেরোলো, মানে জমিদার বাড়ির মূল কম্পাউন্ডটা পার হলো। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল, লিটনের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে যখন তারা ওদিক দিয়ে যাচ্ছে, মানে দে আর বিং ওয়াচড, এরকম মনে হলো। তো মনে মনে চিন্তা করলো যে হইতেই পারে, পুরানো জমিদার বাড়ির ভিতর দিয়ে গেছি, কত রকমের কথা প্রচলিত থাকে, মানুষ বলে যে এখানে অতৃপ্ত আত্মা থাকে ইত্যাদি ইত্যাদি, তো হইতেই পারে কিছু একটা এরকম ভয় লাগতেই পারে। যাই হোক, তারা বেরোলো ওখান দিয়ে, এবং বেশ রাতের যে পরিবেশের শব্দ, ঝিঝি পোকা ইত্যাদি ইত্যাদি রাখতেছে রাস্তা দিয়ে যাচ্ছে তারা, তখন কিন্তু 9টা ক্রস করে গেছে রাত্রে। তো হাঁটতে হাঁটতে তারা ওই রাস্তা দিয়ে চলে আসলে, এবং সামনেই নদীর মানে নদী দেখা যায়, ওখানে বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলে একটা দুই পাশে খোলা প্রান্ত আর ওই পাশে নদী। এবং তার মামির প্ল্যান হচ্ছে মামাকে নিয়ে ওখানে হাঁটবে, তারা হয়তো ওখানে দু একদিন এসে গল্প টল্প করছে বা সময় কাটাইছে সুন্দর। তো যাই হোক, লিটন দেখতেছে যে মামি হাঁটতেছে, এবং সে বুঝতে পারতেছে যে মামি একটু বিরক্ত, মানে লিটন সাথে থাকায়, মানে তারা গল্প করবে যাবে ওইখানে, আর ওই যে ঘরের মধ্যে দিয়ে ঢুকাইছে ওইখানে, এটাতে মানে লিটন উপর একটু বিরক্ত। তো লিটন বুঝলো যে আসলে সে এখানে আনওয়ান্টেড গেস্ট হয়ে গেছে। তো মামাও ব্যাপারটা বুঝতেছে যে লিটন হয়তো ফিল করতেছে, মামা বলতেছে কি রে কি অবস্থা, তোর কাছে কেমন লাগতেছে, মানে এক্সট্রা কথা বলতেছে মামার সাথে, লিটনের সাথে। তো লিটন কিছুক্ষণ পর বুঝতে পারলো যে মানে আসলে মামা তার নিজের যে একটা মানে ভালো সময় সেটা নষ্ট করে ফেলতেছে তার জন্য। তো লিটন বলল যে মামা আমি একটু আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তোমরা যাও আমি আসতেছি। তো মামা বলে কি তুই এখন যাবি, আগে বলিস না এখানে, বলে কি না বলে একা একা যাবি নাকি এখানে, বলে যে হ্যাঁ আমি একাই যেতেছি, আরে যাও না তুমি মামি নিয়ে সামনে যাও আমি আসতেছি, বলে সে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মামা খুব মানে ই হয়ে যায়, মামা খুব কেয়ার করে লিটনের জন্য, খুব আদর করে ভাগনাকে। তো সে বলে যাও না তোমরা যাও আমি আসতেছি আসতেছি, যাও ওখানে যাও আমি ওখানে যাই তোমাদের দেখা করবো। লিটন আসলে চালাকি করে সরে আসতেছে, সে চাচ্ছে না যে মামা মামির এই ভালো সময়টার মধ্যে সে মানে একটা মানে কাবাব মেহাড্ডি হইতে আর কি, মানে এক্সট্রা কোন পিস হয়ে থাকতো এখানে, সে চাচ্ছে যে আমি একটু সরে যাই, আমার মতো ঘোরাফেরা করি, আমি সময় কাটায় বেশ খানিকক্ষণ পর ওইখানে যে উকি দিব আর কি, তখন তারা আসলে একসাথে চলে আসবো। এই চিন্তা করে সে হাঁটতে হাঁটতে সে চিন্তা হলো কই যাবে, সে ফিরে যাবে আবার ওদিকে, ওই বাসায় যাই বা কি করবে। তো হাঁটতে হাঁটতে সে দেখলো যে জমিদার বাড়ির ওই জায়গাটা চিন্তা করলো ঢুকি, ঢুকে দেখি কি অবস্থা। তো হেঁটে সে ঢুকতেছে মোর এন্ট্রি দিয়ে এবং চাঁদের আলো বেশ পড়ছে ওই জায়গায়, মানে ছড়ায় আছে চাঁদের আলোটা পুরো ঝকঝক মনে হচ্ছে দেখা যাচ্ছে একেবারে মানে লাইটের মতো এরকম। তো উঠে উঠানে যে দাঁড়াইলো মাঝখানে জমিদার বাড়ির এবং দেখতেছে যে মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেখানে আর পানি নাই, একটা ছোট্ট এরকম মূর্তির মতো যেটা দিয়ে পানি হয়তো পড়তো, খুব সুন্দর করে বানাইছে। তো লিটন যে ভালো মতো মূর্তিটা দেখতেছে, দেখে এসে ভাবতেছে যে এটা খুব সুন্দর একটা স্কাল্পচার, এটা কি এখানে তৈরি করছিল নাকি? তার মাথায় আসতেছে যে নাকি অন্য কোনো কারিগর আনাইছিল বা বিদেশ থেকে আমদানি করে বসাইছে এটা ওই সময়। তো দেখতেছে ভালো মতন পানির সোর্সটা কোন থেকে কোত্থেকে আসছে এগুলো চিন্তা করতেছিল সে। এই সময় সে শব্দ পেল এই জমিদার বাড়ির ওই পাশের বারান্দা দিয়ে, মনে হচ্ছে কেউ নূপুর পায়ে হাঁটতেছে, ছিক 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 নূপুর পায়ে। তো লিটনের একটু হাসি লাগলো, হাসি লাগলো কারণ হচ্ছে সে এই ধরনের ঘটনা জীবনে বহু শুনছে, জমিদার বাড়িতে নূপুর পায়ে নর্তকী হাঁটে ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার স্যাপার বহু শুনছে, সে এটা শুনে অভ্যস্ত এবং এটা জমিদার বাড়ির একটা ক্লাসিক টেল হয়ে গেছে। তো সে ভাবলো যে এটা কি হইতে পারে, মানে এটা কি আসলে কোনো ভুল নাকি আমার মনের একটা অডিটরি হ্যালুসিনেশন হইতেছে যে আমি শুনতেছি। তো সে ওইটাকে পাত্তা দিল না কিছুক্ষণ, যখন পাত্তা দেন একটু পর বাতাসের শব্দ শুনতেছে, মানে বেশ গাছটি উইন্ড যাচ্ছে এদিক ওদিক দিয়ে এবং এই যে সরসর করতেছে গাছপালার পাতাগুলা, শুকনা ডালগুলো মটমট মটমট করে বাতাস যখন ধরে যায়। একটু পরে আবার শুনলো সে যে ওই নূপুরের শব্দটা, ছিক 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 করে হেঁটে এদিক থেকে এদিকে আসতেছে। তারপরে সে ওই পাশে যে জানালাটা আছে জমিদার বাড়ির জানলা, যে খোলা জানলা, হঠাৎ করে তার কাছে মনে হলো খোলা জানালার মধ্যে কেউ আছে, মানে একটা কেউ একটা অবয়ব ওদিক দিয়ে তাকায় আছে তার কাছে মনে হলো। সে মনে করলো যে এটা কি মনের ভুল নাকি, ভাবলো যে এখানে আশেপাশে আর একটা হতে পারে, কোনো বাসার থেকে কেউ কি এখানে হেঁটে আসে, আমি যেরকম আসছি বা আমরা যেরকম যাচ্ছি কেউ হয়তো এটা আসছে আমাকে দেখছে একা এখানে হাঁটাহাঁটি করতে, হয়তো এখানে দাঁড়ায় একটু কিউরিয়াস হয়েছে ঘটনা কি। তো সে চিন্তা করলো যে না এখনো এটা মানে খুব একটা প্রশ্রয় দেওয়া যায় না চিন্তাটারে। তো সে আবার নিজের মতো এটা ওইটা দেখতেছে হাঁটতেছে কিন্তু তার মানে চোখ তোলা আছে জানলার কাছে বারবার, এখন আর জানলার কাছে মনে হচ্ছে না কিছু দাঁড়ায় আছে। তো সে একবার চিন্তা করলো যে আমি যে ওখানে তাকাইছিলাম মনে ছিল যে একটা মানুষের মতো ফিগার ওখানে ছিল, অন্ধকারের মধ্যে একটা গাঢ় অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়ায় ছিল, এটা তো মানে লাইটের জন্য হইতে পারে, হয়তো আমি ওই অ্যাঙ্গেল থেকে সরে আসছি আবার মানে আমি এখানে আসছি দেখে মনে হচ্ছে নাই। তো সে হেঁটে আবার সেই ফোয়ারার কাছে যায় যে তাকায় তাকায় দেখে দেখে না একটু আগে আমি স্পষ্ট দেখছি যে এখানে কিছু একটা ছিল বা কেউ ছিল এখন নাই। সাথে সাথে মানে সেটা ভাবছে এই সময় তার দিকে একটা ছোট্ট ইটের মতো এসে টাস করে তার পাশে পড়ে, মনে হলো কেউ ইটটা ছুঁড়ে মারছে ভিতর থেকে, এবং মানে সে একটু মানে ইটটা পড়াতে একটু অস্বস্তি ফিল করছে লিটন যে কে মারছে। তারপর আরেকটা ইট পড়ে ছোট্ট একটা ইটের মতো ঢিলের মতো, এবং তারপর একটা হাসির শব্দ, নারী কণ্ঠে খিলখিল হাসি, মানে হেসে মানে কেউ মজা করে কাউকে যদি মানে দুষ্টমি করে এরকম। তো লিটন বুঝলো যে সে মনে মনে চিন্তা করলো যে এইটা মনে হয় কোনো মেয়ে, হয়তো আশেপাশে কোনো বাসা আছে এরাও বের হয়েছে, আর সে ধারণা করেছে একাধিক মেয়ে মনে হয় এরা তাকে দেখছে, দেখে হয়তো ওখানে ঢুকে দুষ্টমি করতেছে জমিদার বাড়ি থেকে ভয় দেখাইতেছে। তো লিটন চিন্তা করলো যে আজকে এটা একটা শিক্ষা দিতেছে আমি দাঁড়াও। তো সে হেঁটে রওনা দিল সোজা ওই জমিদার বাড়ির দিকে, মানে ওই যেই মূল যে বাড়িটা যেখান থেকে ওই যে দরজা নামছে আর কি সিঁড়ি নামছে ওদিকে, সে একদম সরাসরি ওদিকে হাঁটা ধরল। তো হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, সিঁড়িতে ওঠা শুরু করলো। তো বেশ কয়েকটা ধাপ সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে সে মূল বারান্দায় উঠল, বারান্দায় উঠে সে কান পাততেছে, কেন যেন লিটনের কাছে একটু ভয় লাগা শুরু করলো, গা টা কেমন শিরশির করতেছে এখন। তখন সে চিন্তা করছে নিজেকে আবার প্রবোধ দিতেছে, আরে ধুর কিসের ভয় পেয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলা কেউ দুষ্টমি করছে এখানে ঢুকে আমার সাথে দুষ্টমি করছে বলে সে হেঁটে হেঁটে ওই যে জানলার দিকে সে একটা ফিগারের মতো দেখছে মনে হচ্ছে কেউ দাঁড়াইছিল সেদিকে হাঁটা শুরু করলো ওই রুমটার দিকে, দরজা কিন্তু খোলা দরজা নাই। এই সময় সে পায়ের শব্দ শুনল, ঠিক 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 ঠিক, মনে নূপুর পায়ে কেউ দৌড়াচ্ছে মানে ঘরের ভিতরে। তো সে তখন বলল যে এই তো এইটা হলে আরেক দুষ্টমি, মানে হয়তো মেয়েটার পায়ে নূপুর আছে বা তারা ইচ্ছা করে কিছু দিয়ে বাঁধাচ্ছে চুড়ি বা কিছু দিয়ে নূপুরের মতো শব্দ করতেছে, এটা হলে আমার আমাকে ই করার জন্য। আর নিশ্চয়ই আশেপাশের বাসায় কোনো মেয়ে আছে যারা এরকম বের হয় রাতে হাঁটতে বা নদীর পাড়ে যায় আমাকে দেখছে, দেখে এই কাজগুলো করতেছে মানে ভয় দেখানোর জন্য, সেইভাবে চিন্তাই করেছে লিটন। তো লিটন এই নূপুরের শব্দ শুনতেছে, তার কাছে মনে হচ্ছে যে নূপুরের শব্দটা ওই ঘরের মধ্যেই এদিক ওদিক হচ্ছে, মানে মানে চারদিক ঘুরতেছে এরকম লাগতেছে। তো লিটন এই দরজা খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে, তো যখন খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে তার গাটা কেমন জানি কাটা দিয়ে উঠল, তার কাছে কেন জানি মনে হচ্ছে ঘরের মধ্যে আসলে উপস্থিতি আছে, বাট কেন জানি তার কাছে মনে হচ্ছে এইটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা অশরীরী কিছু, এটা তার মনে হওয়া শুরু হয়েছে হঠাৎ করে। এবং তার কাছে কোনো ফ্ল্যাশ লাইট নাই, কিছু নাই যে মেরে দেখবে এরকম, এই চাঁদের আলোর উপরে ভরসা। তো লিটন চিন্তা করলো আমি কি ঘরের ভেতর উকি দিব, এটা ভাবতেছে সে। ভাবার সাথে সাথে সে একটা হাসির শব্দ শুনল, মনে হলো এরকম দুষ্টুমি করে কেউ হেসে দৌড়াচ্ছে ঘরের ভেতরে। পরবর্তী সেকেন্ডে তার পাশ দিয়ে মনে হলো একটা দমকা বাতাস বের হয়ে গেল, মানে বাতাসটা এরকম ছিল মনে হলো উষ্ণ বাতাস, মানে মানে বেশ উষ্ণ বাতাসটা ওই সময়কার ওই যেই বসন্ত চলছিল বসন্তের বাতাসের সাথে কোনোই মিল নাই, বেশ উষ্ণ টাইপের বাতাস, অনেকটা মানুষের শরীরে যেরকম উষ্ণতা থাকে সেরকম একেবারে লিটনের পাশ দিয়ে গেছে। এবং লিটন সে উষ্ণতা টের পাইছে এবং সেই বাতাসের মধ্যে একটা হালকা ফুলের মতো ঘ্রাণ, কি ফুল সেটা সে ডিটেক্ট করতে পারছে না লিটন, বেশ সুন্দর একটা ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ সে অনেক সময় পাইছে শহরের মধ্যে দিয়ে, যখন সে সেই রাজশাহী শহরে চলাফেরা করত অনেক আবাসিক এলাকার মধ্যে দিয়ে গেলে মাঝে মাঝে ঘ্রাণটা তার কাছে মানে এরকম নাকে লাগছে, এমনকি সে যখন ঢাকায় আসছে তখনও সে পাইছে অনেক জায়গায় এরকম হঠাৎ করে কোন আবাসিক এলাকার বাইরে যাওয়ার সময় ঘ্রাণটা, ঠিক সেই ঘ্রাণটা প্রচন্ড কড়া তার পাশ দিয়ে ওই বাতাসের সাথে চলে গেছে। লিটনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয় পাইছে, ভয় পেয়ে সে কয়েক পা পিছায় আসছে। পিছায় এসে সে দেখতেছে পাশের রুম থেকে মনে হচ্ছে গুনগুন করে কে গান গায়, গুনগুন কণ্ঠটা কেমন জানি, এটা মানে খুব স্বাভাবিক কণ্ঠ মনে হচ্ছে না। তো লিটন বেশ ভয় পেয়েছে, সে চিন্তা করছে এখান থেকে আমার চলে যেতে হবে। তো এখন সে যদি সিঁড়ি দিয়ে নামতে যায় তাকে সেই গুনগুন কণ্ঠে যে গান হচ্ছে পাশের রুম ওদিক দিয়ে যাইতে হবে, সে মানে ওই দিকে যেয়ে হেঁটে নামতে হবে। তো সে একটু ভয় পেয়েছে, সে দেখতেছে তার সামনে যে রেলিংটা খুব ছোট রেলিং, সে চিন্তা করছে রেলিংটা ক্রস করে সে চলে যাবে, মানে তার কোমর সমান হবে রেলিংটা। সে আস্তে করে রেলিং এর ওই পারে এক পা নামাইছে, নামায় আরেকটা পাশে যখন ঘুরে আনবে সে তখন সে দেখতেছে ওই রুমের দরজার কাছে একটা মেয়ে মানুষের অবয়ব দাঁড়ানো, এবং এটা একটা অন্ধকার ছায়ার মতো, এখানে হালকা হালকা বোঝা যাচ্ছে মনে হচ্ছে একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা এরকম হালকা হালকা কাঁপতেছে বাতাসে, আর সেই ঘ্রাণটা সেই যে ফুলের একটা ঘ্রাণ সেটা আছে, এবং খুব দুর্বোধ্য কোন ভাষায় যেটা নাকি আসলে লিটন বুঝে না, ইংরেজিও না বাংলাও না, সে আরবিও টুকিটা কিন্তু শুনছে সেরকমও না, কেমন একটা দুর্বোধ্য ভাষায় কিছু একটা তাকে বলল। লিটন মোটামুটি ভয়ের চোটে পা ঘুরায় নিতে যে পড়ে গেছে ধাপ করে ওইখানে, এই সময় দেখলো যে তার মামা পিছন থেকে বলতেছে এই তুই কি এখানে, এই লিটন তুই এখানে, তখন বলে হ্যাঁ মামা এখানে, সে ভয় পেয়েছে বলছে আমি এখানে। তার মামা তাড়াতাড়ি আসছে, এসে তারা বলে কি হয়েছে তোর, তুই এখানে কি পড়ে গেলি কেমনে, কি ব্যাপার, তো বলে মামা চলো এখান থেকে চলো আমরা যাই চলো বেরোই। তো বলে সে তাড়াতাড়ি হাঁটা দিছে মামাকে নিয়ে, তার মামি আর ওই কম্পাউন্ডে ঢুকানে মামি দাঁড়ায় ছিল ওই যেখানে ঢোকার রাস্তা সেইখানে। তো দ্রুত সে হেঁটে তার মামার সাথে ওইখানে গেল, তো তার মামি ওখান থেকে চিৎকার করে উঠলো, জোরে চিৎকার করে উঠলো, সাথে সাথে লিটন পিছন মানে ওদিকে তাকাইছে পিছনে কি দিকে তার মামি চিৎকার করছে, তাকায় দেখে এক সেকেন্ডের জন্য মিলি সেকেন্ডের জন্য মনে হলো ওখানে একটা নারী মূর্তি দাঁড়ায় ছিল ওই দরজার কাছে, এবং মনে হচ্ছিল যে নারী মূর্তিটা চোখ নাই, চোখের জায়গাগুলো লাল লাল, মানে মনে হচ্ছে লাল লাল চোখ, চোখ নাই লাল লাল। এবং লিটন ওখানে তাকানোর সাথে সাথেই মনে হলো একটা বাতাসের মানে ঘূর্ণি তৈরি হলো, বাতাস যেমন টর্নেডোর মতো ঘুরে সেরকম ভাবে একটা বাতাস ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির ওই ফোয়ারার কাছ দিয়ে যে ঘোরা শুরু করলো, পাতা পাতা টাতা এগুলো নিয়ে, ধুলাবালি নিয়ে, সারা শরীর তো মানে ই ধরে গেছে, মানে রোম দাঁড়া গেছে। তার মামা তাড়াতাড়ি তার মামিকে এরকম একা দিয়ে জাপটা ধরছে, ধরে বসে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এখান থেকে। তো দুজনে হেঁটে ওই পাশ থেকে তারা বের হয়ে চলে গেছে বাসা গেছে, তার মামি থরথর করে কাঁপতেছিল। তো তার মামা বাসায় নিয়ে বললো যে তুই যা, তুই তাড়াতাড়ি যে দোয়া দুরুদ পড়ে শুয়ে থাক, মানে কি হয়েছে কালকে শুনবো। তো ঘরে গেল, তো সে শুনলো যে তার মামা দোয়া জোরে জোরে দোয়া পড়তেছে ঘরের মধ্যে, সে মামার রুমটা পাশেই ছিল। তো সকালবেলা লিটন শুনছে তার মামির জ্বর আসছে বেশ, তার মামি ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে জ্বর আসছে। তো মামির বাড়ির মানুষজন যখন শুনলো তখন বললো যে ওই জায়গায় যাওয়া তো উচিত হয় নাই, কেন তোমরা ওখানে ঢুকলা, ওই জমিদার বাড়ির ওখানে আমরা কেউ যাই না, ওই জায়গায় সবাই বলে যে ওই জায়গায় পেটনি আছে, পেটনি ঘোরাফেরা করে, অনেকে বলে ওই চুড়েল, অনেকে বলে পেটনি, এটা ঘোরাফেরা করে রাতের বেলা, মানুষকে এরকম দেখা দেয়, মানুষ ভয় পায়, মানে খুবই ভয়ঙ্কর, অনেকে দেখছে যে এরকম লম্বা লম্বা পা ফেলে হেঁটে হেঁটে যায় ওদিক দিয়ে, তো এরকম দেখছে। তো ওদের বাড়িতে তখন লিটনের মামা বাড়িতে একজন হুজুরকে ডাকানো হয়, তিনি এসে ঝেড়ে দেন লিটনের মামিকে ঝাড়েন, মানে লিটনের মামাকেও ঝাড়েন তাকেও ঝাড়েন, তিনজনকে ঝাড়েন, বলে যে না কারো উপরে কোনো পজেস্ট করে নেই, বাট তারা হয়তো খারাপ কিছু দেখছে, হুজুর বলে খারাপ কিছু দেখছে, রাতের বেলা এরকম চলা ফেরা উচিত না, নদীর পাড়েও যাওয়া উচিত না। যাই হোক, লিটন ওটা দেখছিল, তো লিটনের কাছে এটা একটা মানে দুর্বোধ্য এক্সপিরিয়েন্স। সে কি ওখানে এক্সপিরিয়েন্স করলো বা কি দেখলো, এরকম জিনিস সে জীবনে আর কখনো দেখে নাই। তো এটা তার কাছে খুব একটা মানে অন্যরকম ব্যাপার। সে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, সেইখানে অনেক ঘটনা শুনছে, সেখানকার বন্ধুদের কাছে, ছাত্রাবাসের ছেলেদের কাছে অনেক কিছু শুনছে। তো বলছে কখনো সময় করে সেখানকার কিছু ঘটনা সে পাঠিয়ে দেবে আমাদের কাছে, আর পাঠিয়ে দিলে অবশ্যই আমরা শেয়ার করে ফেলব যদি সেটা মানসম্মত হয়। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে অদ্ভুতুরে, থার্সডে নাইট ফিয়ার সেটা নিয়ে চলে আসবো, অদ্ভুতুরে নিয়ে চলে আসবো। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুতুরে শুনতে পায়। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।